ABC.
FM 89.2.
We play the coolest music. Guasa.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশার সঙ্গে আছি সবই। আর প্রতিবারের মতন আজও রয়েছে দুটো গল্প। আজকে প্রথম যে গল্পটা শুনবো সেটা পড়ে শোনাবে সেতু। আজকের প্রথম গল্পের নাম হচ্ছে অবিশ্বাস্য। লিখেছেন নিমাই ভট্টাচার্য। আসুন তাহলে প্রথম গল্পটা শুনি। এখন শুনবেন আজকের গল্প অবিশ্বাসের প্রথম পর্ব। তারপর একটা ছোট্ট ব্রেক নিয়ে চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে। তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবে। আপনি আছেন কুয়াশায়, আর সঙ্গে আছি শর্মি।
শনিবারের 12 বেলায় বেরোতে অনেকেই বারণ করেছিল, কিন্তু সকলের কথা অগ্রাহ্য করে বড়বাজার থেকে কেনাকাটা সেরে যখন শিয়ালদা স্টেশনে পৌঁছালাম তখন আর মাত্র 5-7 মিনিট বাকি আছে গাড়ি ছাড়তে। তাই তাড়াতাড়ি করে বোলপুরে এসে টিকিট কিনে দৌড়ালাম। সেখানে গয়া প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। কুলি দুজন সব মালপত্র র্যাঙ্কের উপর গুছিয়ে রেখে তাদের প্রাপ্য বুঝে নিয়ে চলে গেল। ট্রেন ধরার তাগিদে খেয়ালই হয়নি, যখন খেয়াল হলো তখন ট্রেন ছাড়ার জন্য ঘন্টা দিয়ে দিয়েছে। একটা বড় বগিতে একমাত্র যাত্রী বলতে আমি, মনটা খারাপ হয়ে গেল। যখন মনে হলো চুরি, রাহাজানি ও ছিনতাইয়ের জন্য এই গাড়িটার যথেষ্ট নাম ডাক আছে। একটা মাত্র আলো শিবরাত্রির সৌতের মতো চলছে, সারা বগিচার মধ্যে যেন একটা আলো আধারের খেলা চলছে। নিজেকে কিরকম যেন একটা অসহায় মনে হতে লাগলো। দুর্গা নাম স্মরণ করে সাহসে ভর দিয়ে দরজার ছিটকিনিগুলো লাগিয়ে দিয়ে এবং মালপত্রগুলো গোছগাছ করে বসে পড়লাম। গাড়ি চলতে শুরু করেছে। চিন্তা করছিলাম ছেলে মেয়ে ও স্ত্রীর কথা, এখন তারা কি করছে, আর এইসব ঝামেলা আমার মাথার উপর চাপিয়ে দেওয়ার জন্য মনে মনে স্ত্রীকে খুবই গালিগালাজ করছিলাম। আমি যেখানটায় বসেছিলাম সেখান থেকে ওপাশের বাথরুমটা পরিষ্কারই দেখা যায়। এক মনে চিন্তা করছি, ঠিক সেই সময় বোলপুরের কিঙ্করবাবু বাথরুম থেকে হাসতে হাসতে আমারই সামনে বসে পড়লেন। কিঙ্করবাবুকে দেখা মাত্র কেমন যেন হতবাক হয়ে গিয়েছিলাম। দরজা তো ভেতর থেকে বন্ধ, তবে এই চলতি গাড়িতে এলেন কেমন করে তিনি? এইসব যখন চিন্তা করছি কিঙ্করবাবুই তার সমাধান করে দিলেন। বললেন, ভাই আর কি শ্বশুরবাড়ি যাওয়া হচ্ছে? আগে হ্যাঁ, কিন্তু আপনি? আর জিজ্ঞাসা করতে হলো না। উনি বললেন, জানি ভায়া, তোমার মনের মধ্যে এই প্রশ্নটাই তোলপাড় করে তুলছে। আরে ভায়া, তুমি আসবার একটু আগেই বাথরুমে গিয়েছিলাম আমি। কদিন ধরে পেটটা বড় গোলমাল শুরু করেছে, তা তোমাকে দেখতে পাবো আমিও কিন্তু আশা করিনি। যাক, ভালোই হয়েছে ভায়া, তোমাকে পেয়ে বেশ গপ্প করে একবারে চলে যাওয়া যাবে, কি বলো?
যুক্তিটা মনে মনে মেনে নিলাম। জিজ্ঞাসা করলাম, তা আপনি হঠাৎ এ সময় এখানে? আপনি তো কোথাও বড় একটা বেটের হন না শুনেছি।
আর বলো না ভায়া, আত্মীয় স্বজনের ভর্তি বাড়ি, যেন গম গম করছে। তা সত্ত্বেও বড় বৌমার জন্য মনটা খারাপ হওয়ায় বাধ্য হয়েই সবাইকে রেখে বেলা 2টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়ি বৌমার বাড়ির উদ্দেশ্যে। শিবপুরে এসে যখন পৌঁছালাম তখন সন্ধ্যা হব হব, এসেই শুনি বৌমার একটি পুত্র সন্তান হয়েছে ঠিক বেলা 2টার সময়। তাই আর দেরি না করে এই রাতের ট্রেনে যাওয়াই স্থির করে সেই শুভ সংবাদ বয়ে নিয়ে চলেছি। তুমি তো জানোই যে বড় ভাগ্নের বিয়ে আমি নিজে গিয়ে দিয়েছি, বড় বৌমা আমার ঘরের লক্ষ্মী, আমি কি না এসে থাকতে পারি বলো? এতগুলো কথা একসঙ্গে বলে একটা বিড়ি ধরিয়ে চুপচাপ টানতে লাগলেন। আজ যেন কিঙ্করবাবুকে কেমন কেমন মনে হতে লাগলো। দেখে মনে হয় ওর যথা সর্বস্ব কেউ চুরি করে নিয়ে গেছে। চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন কোটরের মধ্যে ঢুকে আগুনের ভাটার মতো জ্বলছে, গলার স্বরটাও যেন ক্ষীণ শোনাচ্ছে। মনে হচ্ছে বহু দূর থেকে কে যেন কথা বলছে। সে চেহারায়ও যেন সেই সুন্দরতা নেই, মনে হয় সারা শরীরকে ঝলসে দিয়েছে। কাপড়টা ছেঁড়া, এক পা ধুলো ভর্তি। আজকের কিঙ্করবাবু আর সেদিনের কিঙ্করবাবু আকাশ পাতাল তফাত। অথচ বোলপুরে একে চেনে না এমন লোক বোধহয় খুব কমই আছে।
বিরাট অবস্থা। নিজের ছেলে মেয়ে বলতে কেউ নেই, ওই ভাগ্নে দুজনকে নিজের কাছে রেখে মানুষ করেছেন, তাদের বিয়ে থা দিয়েছেন, এখন তারাই এনার সব, তারাই এনার ব্যবসাপত্র জমি জমা সব দেখাশোনা করে। শখের মধ্যে যার দুবেলা স্ত্রী কর জামা কাপড় না হলে চলে না, সে কিনা এই ছেঁড়া পোশাকেই আমার সামনে এই অবস্থায় ট্রেনে যাচ্ছে। কিন্তু কেন? হঠাৎই কিঙ্করবাবু বললেন,
ভায়া তো অনেক রকম বাজার করছো দেখছি, তা গীতার বিয়ে তাহলে বেশ ভালোভাবেই হচ্ছে নাকি?
বললাম, সবই আপনাদের আশীর্বাদ।
আমাদের আশীর্বাদ সব সময়ই আছে ভায়া। তা ছেলেটি বেশ ভালো, যেমন সুন্দর চেহারা তেমনি সুন্দর মন, সর্বদাই হাসি খুশি। জানো ভায়া, একবার জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ রে বিয়েতে কি পাচ্ছিস, তাতে ও কি বললে জানো? কি হবে ওই সামান্য যৌতুক দিয়ে, যাকে নিয়ে সারা জীবন খর করতে হবে, তার মধ্যে সামান্য যৌতুক সব সময় মনে করিয়ে দেবে নিজের অক্ষমতা। তাইতো বলে দিয়েছে যে আমার কোনো দাবি নেই। ভাবতো যে এরকম চিন্তা যদি সব ছেলেদের মধ্যে থাকতো তাহলে আর মেয়ের বাপেরা সর্বশান্ত হতো না। লোভকে কতখানি দমন করতে পারলে এই ধরনের কথা বলা যায়। তাই তো আশীর্বাদ করছি ভায়া, ওদের বিয়ে সার্থক হোক, ওরা সুখী হোক। প্রসঙ্গটা পাল্টে তিনি হঠাৎ বলে উঠলেন, ভায়া আমার এই ঘড়িটা আর এই টাকাগুলো তোমার ওই তরকারির বস্তার মধ্যে ঢুকে রাখো তো, শুনেছি এই ট্রেনটা ভালো না।
একটা কাগজে মুড়ে গোটা কত টাকা ও ঘড়িটা আমার হাতে দিলেন। যুক্তিটা ভালোই মনে করে আমিও আমার ঘড়ি আংটি ও কিছু টাকা একটা রুমালে বেঁধে তরকারির বস্তার মাঝামাঝি জায়গায় রেখে দিলাম। কিঙ্করবাবুর উপস্থিতিটা আমার খুবই অস্বস্তি লাগছিল, তাই বারবার বগিটার ওপাশে গিয়ে ধূমপান করতে হচ্ছিল। কিঙ্করবাবু বোধ হয় আমার মনের কথাটা টের পেয়েছিলেন, তাই একটা বিড়ি বাড়িয়ে ধরলেন আমার সামনে। আমি ইতস্তত করছি দেখে হাসতে হাসতে বললেন,
ভায়া ছেলেরা বড় হলে তাকে ঠিক বন্ধুর মতো করে নিতে হয়, এতে লজ্জা পাবার কিছু নেই, অসংকোচ ধরি ভালো।
আমিও আর বিরক্তি না করে বিড়িটার সদগতি করলাম। কিঙ্করবাবু চোখ বুঝে বিড়ি টেনে চলেছেন দেখে আমিও জানালার বাহিরে দূরে বহু দূরে ঘুমন্ত গ্রামগুলির দিকে তাকিয়ে হারিয়ে যাই কোন এক অজানা স্বপ্নপুরের উদ্দেশ্যে। তাকিয়ে থাকি জ্যোৎস্না স্নাত মাঠ ঘাট বন প্রান্তরের দিকে। সম্ভবত আজ পূর্ণিমা, পূর্ণিমার পূর্ণ আলোয় সারা পৃথিবী যেন অবগাহ স্নান করছে, ঠিক যেন একটা স্বপ্নলোকের ভিতর দিয়ে ছুটে চলেছে আমাদের যন্ত্র দানবটা। দানবটার গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠছে, সেই ভয় শিশুরা সব মায়ের বুকে মুখ লুকিয়ে চুপটি করে শুয়ে আছে। হঠাৎ কল্পলোক থেকে ফিরে এলাম পাশ দিয়ে চলে যাওয়া বিরাট আর এক দানবের গর্জনের আওয়াজে। ঘুরে দেখি কিঙ্করবাবু চোখ দুটো খোলা রেখে মুখটা হাঁ করে ঘুমাচ্ছেন, যেন একটা মরা মানুষকে কেউ বসিয়ে রেখে দিয়েছে। বগির ভেতরের অল্প আলোতে কিঙ্করবাবুর মুখটা দেখে বেশ ভয় ভয় করতে লাগলো আমার। আবার একটা সিগারেট ধরিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে রইলাম। রাত 11টা হবে, এইবার গাড়ি ব্যান্ডেলে পৌঁছবে। নানান ধরনের চিন্তার মধ্যে দিয়ে একসময় খেয়াল হলো গাড়ি প্ল্যাটফর্মে ঢুকছে, কিঙ্করবাবু সেইভাবেই ঘুমিয়ে আছেন। জানলা দিয়ে মুখ বাড়িয়ে একটা চাওয়ালাকে দেখে দুবার চা নিয়ে কিঙ্করবাবুকে ডেকে তুললাম। চা খেতে খেতে দুজনে গল্প করতে থাকি। এমন সময় কিঙ্করবাবুই বললেন,
ভাড়া এবার তুমি একটু গড়গড়ি দিয়ে দাও, আমি তো অনেকক্ষণে ঘুমালাম।
সুযোগ পেয়ে শুয়ে পড়লাম, একটু তন্দ্রার মতো এসেছিল। হঠাৎ একটা চিৎকারে ঘুমটা ভেঙে গেল, তাকিয়ে দেখি কিঙ্করবাবু নেই। বুকটার মধ্যে ছ্যাত করে উঠল। উঠে গিয়ে দেখি কিঙ্করবাবু দরজাটা খুলে ঝুঁকে পড়ে কি যেন দেখছেন পেছন দিকে, হয়তো আমারই পায়ের শব্দ শুনে আস্তে আস্তে ঘুরে নিজের সিটের দিকে চলে আসলেন। কিছু জিজ্ঞেস করবার সাহস হলো না, দরজাটা বন্ধ করে দিয়ে আমি আমার জায়গায় এসে বসলাম। এই কিঙ্করবাবুর সঙ্গে আমার বছরখানেক দেখা সাক্ষাৎ নেই। প্রায় এক বছর পর আমি শ্বশুরবাড়ি যাচ্ছি, তবে আগে যতবার গেছি এর সঙ্গে দেখা না করে আসিনি। এনার অমায়িক ব্যবহার যেন বারবার হাতছানি দিয়ে রাখে, কিন্তু আজ কেবলই মনে হচ্ছে এই কিঙ্করবাবুর মধ্যে কোথায় যেন একটা বিরাট তফাৎ উঁকি মারছে। শক্তিগর বহুক্ষণ পার হয়ে এসেছি, বর্তমান আসতে আর বেশি দেরি নেই, তাই আর না ঘুমিয়ে জেগে বসে রইলাম। ওদিকে কিঙ্করবাবু চোখ বন্ধ করে চুপচাপ বসে আছেন। রাত্রি এখন প্রায় দুটো হবে, ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়াতে ছিটছিট করছে। একসময় বর্ধমানে গাড়ি থামতে কিঙ্করবাবু উঠে পড়লেন, বললেন, একটু বসো ভায়া, আমি আসছি। বলেই এমন করে চলে গেলেন, মনে হলো যেন হাওয়ায় মিশে গেলেন। তার ঠিক একটু পরেই একজন চেকার গাড়িতে উঠলেন টিকিট চেক করতে। আমাকে একা দেখে বেশ আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন,
এত বড় কামরায় এত মাল নিয়ে এই রাত্রের গাড়িতে যাওয়া মোটেই উচিত হয়নি আপনার? একটু আগেই শক্তিগড়ের কাছে একজন নাম করা গুন্ডা গাড়ি থেকে পড়ে মারা গেছে।
এই বলে ভদ্রলোক চলে গেলেন এবং যাবার সময় সাবধানে থাকতে বলে গেলেন আমাকে। ভদ্রলোকের কথা শুনে চিন্তার ঝড় বয়ে চলে মনের মধ্যে। শক্তিগড়ের কাছাকাছি তো কিঙ্করবাবু দরজা খুলে বাইরে কি যেন দেখছিলেন। একটা চিৎকারেই তো আমার ঘুমটা ভেঙে গিয়েছিল। তবে কি আর চিন্তা করতে পারলাম না। কিন্তু এ কি, গাড়ি তো চলতে শুরু করেছে অনেকক্ষণ, কিঙ্করবাবু কোথায়? একটা অজানা আশঙ্কায় বুকের ভেতর দূর দূর করতে লাগলো। জানলা থেকে পেছনে ফেলে আসা অন্ধকারে আচ্ছন্ন প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে কিঙ্করবাবুকে খোঁজার চেষ্টা করছি। এমন সময় একখানা হাত আমার কাঁধের উপর পড়ায় আপকে উঠেই ফিরে দেখি বিরাট এক ঠোঙা খাবার হাতে নিয়ে কিঙ্করবাবু সেই প্রাণ কাঁপানো হাসি হেসে চলেছেন। আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে নিজেই অকস্মাত বলে উঠলেন, দরজায় দাঁড়িয়ে চাঁদের লুকোচুরি খেলাছিলাম, তাই খেয়ালই ছিল না তোমার কথা। এসো খাওয়া যাক, ভীষণ খিদে পেয়েছে, বলে নিজেই দুটো জায়গা করে খাবার ভাগ করলেন।
কুয়াশা,
ভীষণ ইম্পসিবল, ABC রেডিও
খাবারের পরিমাণ দেখে আমার চোখ তো ছানা বড়া। এত খাবার জীবনে কোনোদিনই খাইনি, বিশেষ করে মিষ্টি তো খেতেই পারি না। তাই ওরই মধ্যে সামান্য কিছুটা নিয়ে বাকিটা কিঙ্করবাবুর পাতে তুলে দিলাম। তাই দেখে কিঙ্করবাবুর হাসি আর ধরে না।
ও ভাইয়া, তোমাদের বয়সে আমরা কবজি ডুবিয়ে খেতাম আর পাহাড় ভেঙে বেড়াতাম, আর তোমরা মানে এই আজকের এই যুব সম্প্রদায় সে তুলনায় খেতেই পারো না। অবশ্য এর জন্য তোমাদেরই বা দায়ী কি করে করি বলো? দেশে এমন সমাজ ব্যবস্থা যার ফলে এই সম্প্রদায় না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে দেশলাইয়ের কাঠের মতো হয়ে উঠেছে। জানো, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে ওই শুকিয়ে যাওয়া কাঠিগুলোর মাথায় এমন একটা বারুদের খোল দিয়ে ঘষা দিতাম যার ফলে সব কাঠিগুলো একসঙ্গে জ্বলে উঠতো, আর সেই আগুন সব জ্বালিয়ে পুড়িয়ে আসল সোনার রং ধরিয়ে দিতাম বাংলার প্রতিটি ঘরে ঘরে। তাই তো বলি ভায়া, কবজি ডুবিয়ে খাবে, পাহাড় ভেঙে বেড়াবে, আর মনকে করবে নির্ভীক, দেখবে সেখানে থাকবে না কোনো ভয়। নাও নাও নাও, আরম্ভ করো, খাও।
খাওয়া শেষে ওয়াটার বোতল থেকে খানিকটা করে দুজনে জল খেয়ে একটা সিগারেট ধরালাম। কিঙ্করবাবু নিজে একটা বিড়ি ধরিয়ে চোখ বুঝে ধ্যানমগ্ন অবস্থায় বসে রইলেন। সারাদিনের ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কিঙ্করবাবুর ডাকে ধর্মর করে উঠে বসি।
অজয় নদী পার হচ্ছে ভায়া, মালপত্র সব ঠিক করে নাও।
বাইরে চাঁদের আলোটা কেমন যেন একটা ঘুমন্ত স্বপ্নপুরীর মতো দেখাচ্ছিল। আস্তে আস্তে প্ল্যাটফর্মে গাড়িটা দাঁড়াতে কিঙ্করবাবু আর আমি মালপত্র সব ধরাধরি করে প্ল্যাটফর্মের একটা গাছতলায় জড়ো করে রাখলাম। ঠান্ডাটাও বেশ পড়েছে, হিম শীতল জ্যোৎস্না আলোকিত প্ল্যাটফর্মে আমরাই মাত্র দুজন যাত্রী। একজন স্বপ্নলোকের মধ্যে আকুলি বিকুলি হয়ে কি যেন দেখার চেষ্টা করছে, তার ওই চাহনির মধ্যে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে।
ভায়া কি রাত্রে বাড়ি যাবে নাকি বাকি রাত্রিকে এখানে কাটিয়ে ভোরবেলা যাবে?
তাই তো ভাবছি, আর মাত্র ঘন্টা দুই রাত আছে, এত মালপত্র নিয়ে যাওয়া কি ঠিক হবে?
তাহলে এক কাজ করো, এসো ভায়া, বাকি রাত্রিকেও দুজনে গল্প করে কাটিয়ে দিই।
অগত্যা দুজনে গাছতলায় বাঁধানো জায়গায় বসে পড়লাম। চারিদিকে নিস্তব্ধ, দূরের লাইটগুলো যেন একটা প্রদীপের মতো টিমটিম করে জ্বলছে। চাঁদের আলোটা অনেকটা ফিকে হয়ে এসেছে। লাইনের ওপাশে দুটো কুকুরের মারামারি আর চিৎকার ভেসে আসছে অনেক দূর থেকে। এক সময় কিঙ্করবাবু উঠে চলে গেলেন বুকিং অফিসের দিকে। একা একা বসে আছি আর ভাবছি, আজ থেকে 15 বছর আগে ঠিক এমনই একটা রাত, সেদিনও সম্ভবত আকাশে এই জ্যোৎস্নায় মুখরিত করে দিয়েছিল। তবে সেদিন সঙ্গে ছিল আমার স্ত্রী, পরিচয় করে দিয়েছিল রবীন্দ্রনাথের তীর্থভূমির সঙ্গে, লালমাটির এই দেশ আম্রকুঞ্জের ছায়ায় স্থাপিত শান্তিনিকেতনের সঙ্গে। আজ তার কত পরিবর্তন! হঠাৎ চমক ভাঙলো একটা মালগাড়ির আওয়াজে, তারই পিছনে লাল আলোটা ধীরে ধীরে দূর থেকে দূরে মিলিয়ে যেতে লাগলো কোনো এক নাম না জানা দেশের উদ্দেশ্যে। ফিরে দেখি একজন পাহারাদার ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে।
বাবু সাহেব কি কলকাতা আসে আসলেন? কোথায় যাবেন?
যাব গুড়িপাড়ায়, শ্বশুর মশাইয়ের নাম বলতে বুঝলাম শ্বশুর মশাইকে ছেলে। হাসতে হাসতে পাহারাদার বলল,
আরে উনাকে তো আমি বহু চিনে, পরশু রোজ উনকা ছোট লড়কির শাদি আছে, আমার ভি নিমন্ত্রণ আছে, তা আপনি বুঝি সব বাজার করিয়ে আনলেন? আচ্ছা বাবুজি আমি চললে পরশু রোজ সিন দেখা হবে।
চলে গেল একটা দেশওয়ালি সুর ভাজতে ভাজতে। কিঙ্কর বাবু দুভার চা নিয়ে হাজির, ভোর 3-4টার সময় চা কোথায় পেলেন চিন্তা করছি। এমন সময় উনি হাসতে হাসতে বললেন, একজনকে ডেকে তুলে চা কুড়িয়ে নিয়ে আসতে হলো, বুঝতে পেরেছো ভাইয়া? চা খেতে খেতে গল্প করছি, এমন সময় বললাম, আপনি বরং বাড়ি চলে যান, মিছিয়ে মিছিয়ে আমার জন্য এই ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। হাসতে হাসতে কিঙ্কর বাবু বললেন,
বুঝলে ভাইয়া, সবই মায়া, আর এই মায়া আছে বলেই মানুষ বারবার পৃথিবীতে জন্ম নেয়। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে তাই মায়ার বাঁধনে জড়িয়ে থাকতে চায়। অহেতুক কুতলা হয়েও না, একসঙ্গে যা হবে।
অগত্যা বসে বসে গল্প করতে লাগলাম। একসময় পূর্ব গগনে একটা ক্ষীণ আলোর রেখা ধীরে ধীরে তার মিষ্টি আলো ধারা ছড়িয়ে দিতে লাগলো এই মর্তের পৃথিবীতে। হঠাৎ কিঙ্কর বাবু কেমন যেন চঞ্চল হয়ে উঠলেন, দুটো বিড়ি বার করে একটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন,
ভাইয়া একটু বসো, আমি ওই মাঠটা দিয়ে একটু ঘুরে আসি একবার।
বলেই উত্তর দিকের মাঠটায় আলো আধারের মধ্যে মিশে গেলেন। আলোর রেখাটা ধীরে ধীরে বড় থেকে বড় হয়ে ভরিয়ে তুলছে আলোর বন্যায়। সেই আলোর পরশে পাখিরা সব গান ধরেছে, দু একজন লোক চলতে শুরু করেছে, কিন্তু কিঙ্কর বাবুর আর আসার নাম নেই, যেন হারিয়ে গেছে লোকটা। অনেকক্ষণ বসে আছে, চলে যাবো কিনা ভাবছি। এমন সময় আমারই বড়শালা গুড়িপাতা থেকে বেরিয়ে লাইন পার হয়ে দোকান খোলার উদ্দেশ্যে এদিকে আসছে। আমাকে ওই অবস্থা দেখে প্রশ্ন করলো,
কে ব্যাপার, এখানে বসে আছেন, রিক্সা পাননি বুঝি?
বললাম, আরে না, তোমাদের কিঙ্কর বাবু আমাকে বসতে বলে সেই যে গেলেন ওই মাঠটার দিকে, এখনো পর্যন্ত তার ফেরার নাম নেই। শালাবাবু কিছুক্ষণ অবাক বিস্ময়ে তাকিয়ে তাড়াতাড়ি একটা রিক্সা ডেকে মালপত্র তুলে গুড়িপাড়ার দিকে রওনা হলো আমাকে নিয়ে। পথে যেতে যেতে যতবারই কিঙ্কর বাবুর কথা তুলি ততবারই অন্য প্রসঙ্গে চলে যায় শালাবাবু। তবে কি কিঙ্কর বাবুদের সঙ্গে এদের কথা বন্ধ নাকি? হয়তো সেই কারণে শুনতে চাইছে না কিঙ্কর বাবুর কথা, তাই হয়তো বারবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। মনে মনে বিরক্তি বোধ হতে লাগলো বড়শালাটির উপর। রিক্সা চৌমাথা হয়ে সোজা উত্তরে উকিলপট্টির দিকে চলতে লাগলো, আর সামান্য পথে বাকি আছে। একসময় শ্বশুর বাড়ির দরজার সামনে এসে রিক্সা দাঁড়ায়। আমাকে দেখে স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি ও আত্মীয় স্বজন সবাই বেরিয়ে সদরে এলো। চেয়ে দেখি পাশেই কিঙ্কর বাবুদের বাড়িটা তখনও ঘুমে অচেতন। শাশুড়ি ঠাকুরন দাওয়ায় একটা মাদুর পেতে দিলেন, হাত মুখ ধুয়ে এসে বেশ আরাম করে বসলাম। সঙ্গে সঙ্গে ছোট শালিটি এক কাপ গরম চা এনে দিল এবং বেশ আমেজ করেই খেতে লাগলাম। আদর আপ্যায়নের বহরে সমস্ত ক্লান্তি যেন সরে যেতে লাগলো। হাজার হোক, বড় জামাই তো, আবার মাল নামাতেই ব্যস্ত। বড়শালাকে দেখেই মনে পড়ে গেল কিঙ্কর বাবুর কথা। জিজ্ঞাসা করলাম, কিঙ্কর বাবু ফিরেছে কিনা একবার খোঁজ নিয়েছ? না, আমার জন্য তিনি আবার স্টেশনে দৌড়ে বসছেন, কি ভাববেন ভদ্রলোক বলো? সারা রাত একসঙ্গে এলাম, আমাকে কত খাওয়ালেন, আদর যত্ন করলেন, আর আমি কিনা তাকে রেখেই চলে এলাম। একসঙ্গে এতগুলো কথা বলে তাকিয়ে দেখি বাড়িশুদ্ধ সবাই হাঁ করে চেয়ে আছে আমাকে। ওদের চাউনিতে নিজেকে কেমন বোকা বোকা মনে হতে লাগে। হঠাৎ শাশুড়ি ঠাকুরন প্রশ্ন করলেন, তুমি কার কথা বলছো বাবা? তুমি কি সত্যি বলছো যে কিঙ্কর বাবু গত রাত থেকে তোমার সঙ্গে ছিলেন? বললাম, হ্যাঁ মা, আমি মিথ্যে বলবো কেন বলুন? ব্যাস, আমার উত্তর পেয়ে এ আমার কি হলো রে, বলে চেঁচিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন শাশুড়ি। সামনে বড় সালাকে দেখে বললেন, ওরে বাবলু, যা তো বাবুর বড় ভাগ্নেকে তাড়াতাড়ি একবার ডেকে আন। এবার বিস্ময়ের পালা আমার, মাথাটা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। এদের সব কাণ্ড দেখে মনে হচ্ছে আমি এবার কেঁদে ফেলব। বিস্ময়ের পর বিস্ময়, কিছুক্ষণের মধ্যে কিঙ্কর বাবুর দুই ভাগ্নে আমার সামনে এসে হাজির। তাকে দেখা মাত্র শাশুড়ি শাকুরন বলতে লাগলেন, তারা ধীরেন, আমার বড় জামাই তোমার মামার সম্বন্ধে কি বলছে শোনো। ছোট শালিটিও দেখি তার মায়ের সঙ্গে সুর মিলিয়ে একপাশে দাঁড়িয়ে কাঁদছে। আমার স্ত্রী ও ছেলেমেয়ে সবাই একই সুরে সুর মিলিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। শ্বশুর মশাই মাথায় হাত দিয়ে একপাশে চুপটি করে বসে আছেন। মোটের উপর সবাই অনেকটা তফাতে সরে আমার দিকে কেমন যেন ভয়ে ভয়ে তাকিয়ে রয়েছে। চোখের উপর এই দৃশ্য দেখে কেমন যেন অস্থিরতার মধ্যে ছটফট করতে থাকি। মনে হচ্ছে এবার আমি পাগল হয়ে যাব। এমন সময় ধীরেন আমার পাশে বসে জিজ্ঞাসা করল, কি হয়েছে জামাই বাবু, আমাকে সব খুলে বলুন তো আপনি। ধীরে ধীরে গত রাত্রের সমস্ত ঘটনাগুলো ধীরেনকে খুলে বললাম। আর এও বললাম, তোমার মামা যে আমাকে বললেন গতকাল বেলা দুটোর সময় তোমার একটি পুত্র সন্তান হয়েছে, তাছাড়া আরো বললেন তার ক্যাশ বাক্সের কোন এক গোপন স্থানে রেখেছেন এক ছড়া সোনার হাত, হীরের লকেট সমেত তোমার ছেলের অর্থাৎ তার ভাবী নাতনির জন্য। লক্ষ্য করলাম আমার কথা শেষ না হতে ধীরেনের ছোট ভাই এক দৌড় মারল তার বাড়ির দিকে। আমি বলে চললাম, তাছাড়া এই দেখো না, আমার তরকারির বস্তার মধ্যে রাখা তোমার মামার ঘড়ি ও কিছু টাকা, বলে তাড়াতাড়ি সকলের সামনে তরকারির বস্তাটা খুলে ঢেলে ফেললাম। সকলেই অবাক হয়ে আমার কার্যকলাপ দেখছিল। তৎক্ষণাৎ তরকারির ভিতর থেকে রুমালে বাঁধা জিনিসটা টেনে নিয়ে খুলে ফেললাম সকলের সামনে। কিন্তু এ কি, কি করে সম্ভব? আমার জিনিস ছাড়া আর কিছু নেই দেখে মাথাটা হঠাৎ ঘুরে গেল। অথচ আমি নিজের হাতে যা বেঁধে রেখেছি। তাহলে আমার অবস্থা দেখে সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো। শাশুড়ি ঠাকুরন তো আবার গলা ছেড়ে ভৈরবী রাগে শুনতে উঠেছে, অন্যরাও ধর্ম ধর্ম করছে। আমার তখন ত্রিশঙ্কুর মতন মনের অবস্থা। ধীরেন অসহায় ভাবে সকলকে বোঝাবার চেষ্টা করছে। ঠিক এমন সময় ধীরেনের ছোট ভাই বাইরে থেকে ওই পরিস্থিতিতে এসে ঢুকলো, হাতে তার এক ছড়া সোনার হার হীরের লকেট সমেত। হাঁপাতে হাঁপাতে বলতে থাকে,
এইমাত্র শিবপুর থেকে চাঙ্কল এসেছিল যে গতকাল দুপুর দুটার সময় তোমার একটি পুত্র সন্তান হয়েছে।
এই বলে ধীরেনের ভাই চুপ। দেখি ধীরেন অবাক নেত্রে তাকিয়ে আছে আমার দিকে। আমি তখন কিংকর্তব্যে বিমূঢ় হয়ে সকলের মুখের দিকে বোকার মতো তাকিয়ে আছি আর ভাবছি, এই কোথায় এলাম রে বাবা, আমি পাগল না এরা সব পাগল? আসল ব্যাপারটা যে কি বুঝতে না পেরে কাঁদবো না হাসবো কিছু ঠিক করতে পারছি না। একসময় ধীরেনই সমস্যা সমাধান করে দিল, বলল,
জামাই বাবু, আপনি আমায় যে অবস্থায় দেখছেন এটা মামার শেষ কাজ আমি করেছি বলে। মামা গতকাল দুপুর দুটায় দেহ রেখেছে।
ধীরেনের কথা শুনে সারা শরীরের মধ্যে রক্তের স্রোত যেন হাজার গুণ বেড়ে গেল। নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না, ভয়ে সারা শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো ধীরেনের মুখে ওই কথাটি শুনে। সকলে মিলে আমাকে ধরে শুয়ে দিল। কিরকম একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে ছটফট করতে থাকি। তবে কি আমি সব ভুল দেখলাম? কিন্তু তা কি করে সম্ভব? ওই লকেট দেওয়া হার, ট্রাঙ্কনের ওই বার্তা, সে তো মিথ্যে নয়।
চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এ। আর সাথে আছে শ্যামিল। আর এতক্ষণ শুনলেন আজকের প্রথম গল্পটি, যার নাম অবিশ্বাস্য, লেখা নিমাই ভট্টাচার্যের। আর এতক্ষণ পড়ে শোনালো সেতু। আর সময় হয়ে গেছে এখন দ্বিতীয় গল্প শোনা, অর্থাৎ যে গল্পটি শোনার জন্য সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করে আছে। আজকের গল্পের নাম শুরুতে বলবো না প্রতিবারের মতোই, তবে গল্পটি যিনি লিখেছেন তার নাম বলে দিচ্ছি। আজকের কাহিনী লিখেছেন মাসুদা রহমান মেঘনা। তাহলে চলুন শুনি আজকের কুয়াশার প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি।
কুয়াশা
যাওয়ার একটা প্রবল স্রোত এখন পৃথিবীতে বইছে। কেমন চোখের সামনে যেন সবকিছু হু হু করে বদলে যাচ্ছে বা গেছে। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে, সময় যত আধুনিকই হোক না কেন, আমরা বারবার ঘুরে ফিরে পুরনো কোনো গোলক ধাঁধায় কিন্তু কখনো কখনো আটকে যাই। যদিও গোলক ধাঁধায় আমরা হয়তো জেনে বুঝে পা বাড়াই না, তবু অদৃশ্য কোনো কুয়াশার জালে আটকে পড়ি আর রহস্য শব্দটার মুখোমুখি হই। বর্তমান আর অতীতের দূরত্ব কতখানি ছিল জানি না, তবে অতীতের কোন এক রহস্য বন্দী বাক্স আজ বর্তমানের দৃশ্যপথে খুলে যাবে। চলুন তবে বাক্সবন্দী রহস্য বাইস্কোপে। চারপাশের বদল যেন এখন আর কারো অগোচরে ঘটছে না, বরং খুব দ্রুত আর চোখের সামনে সব যেন কেমন বদলে যাচ্ছে। কিন্তু অদ্ভুত ভাবে তারা খুব বিপদে পড়ে গেছে, অ্যানালগের লাস্ট জেনারেশন, অর্থাৎ অ্যানালগ থেকে ডিজিটাল যুগে প্রবেশ করেছে সদ্য। একদিকে যেমন অ্যানালগ ফোনে লাইন কাটতে পারছে না, আবার অন্যদিকে স্ক্রিন টাচ মোবাইল বা ট্যাবে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতেও হিমশিম খাচ্ছে। আরো 10-20 বছর পর হয়তো মানুষ পুরোপুরি যন্ত্রের মন্ত্রে অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু সাইলার হয়েছে বিপদ। আজকালকার অত আধুনিক সব অদ্ভুত অদ্ভুত যন্ত্রপাতি তার ঠিক ততটা পোষায় না, সবাই সময়ের স্রোতে গা ভাসাচ্ছে, অথচ সাইলা যেন কোথাও একটা আটকে আছে। সাইলা একটা বাচ্চাদের স্কুলে পড়ায়, সাইলার একমাত্র ছেলে মৈনাক। সাইলার মৈনাক থাকে ওর বাবার বাড়িতে বড় ভাইয়ের সঙ্গে। বড় ভাইয়ের নাম সাজ্জাদ খান। গত 12 বছর ধরে তিনি অসুস্থ, ঘাড়ে কি একটা সমস্যা হয়েছে, ডাক্তার ঠিক ধরতে পারছেন না। মৈনাকের বয়স যখন 4 বছর তখন ওর বাবা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সাইলার বিয়ে শাদী করেনি, ভাইয়ের সংসারই আছে, ভাই সাজ্জাদও একা। বিয়ের পরপর কি একটা ঝামেলায় সাজ্জাদের বউ সাজ্জাদকে ছেড়ে চলে গেছে দেশের বাইরে। একটা মেয়ে আছে সাজ্জাদের, সেও বাইরে থাকে, অসুস্থ বাবাকে দেখতে পর্যন্ত আসে না। শুধু 3 মাস পরপর বাবার অ্যাকাউন্টে মোটা অঙ্কের ডলার ট্রান্সফার করে। এটাই হয়তো বাবার প্রচুর দায়িত্ববোধ। তবে ভাইয়ার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে সাইলা কখনোই মাথা ঘামায় না। সাইলাদের বাড়ি 3 তলা, ঝিগাতলার এই বাড়িতেই ওদের 2 ভাই বোনের জন্ম। 2 তলার পুরো ইউনিট নিয়ে বর্তমানে একসঙ্গে বাস করছে সাইলা, সাজ্জাদ আর মৈনাক। তাছাড়া রান্নার লোক, একজন বুয়া আর সার্বক্ষণিক একজন নার্স আছে এই বাড়িতে। নার্সের কাজ শুধু সাজ্জাদের টেক কেয়ার করা, নিচতলা আর 3 তলা ভাড়া দেয়া। তাছাড়া মৈনাকের বাবা যাত্রাবাড়িতে একটা 5 তলা বাড়িও রয়েছে, ওটার ভাড়াও সাইলা পায়। যদিও বাড়ির কাগজপত্র নিয়ে একটু ঝামেলা এখনো চলছে, তবে ও বাড়ি মৈনাকই পাবে। ভালোই কেটে যাচ্ছে সাইলার সংসার। স্কুলের চাকরিটা না করলেও হয়, কিন্তু বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে সাইলার ভীষণ ভালো লাগে, তাই চাকরিটা ছাড়ছে না। আর মৈনাকে আবার ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, সাবজেক্ট কেমিস্ট্রি। একদম পড়াশোনা করে না ছেলেটা। সাইলার খুব ইচ্ছে ছিল ছেলে বড় হয়ে ডাক্তার হবে, অথচ মৈনাকের ইচ্ছে সে ফটোগ্রাফার হবে। সাইলার স্বপ্নে স্টেথোস্কোপ গলায় দিয়ে সাদা অ্যাপ্রন পরে মৈনাক ঘুরে বেড়ায় আর মৈনাক গলায় ক্যামেরা ঝুলিয়ে ঘুরে বেড়ায়। সত্যি মানুষের জীবনযাপনের পদ্ধতি বদলের সঙ্গে সঙ্গে আজকাল মানুষের এইমও কেমন বদলে গেছে। কোনো বাচ্চাই আর আজকাল বলে না বড় হয়ে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বরং এখনকার বাচ্চারা বলে বড় হয়ে ফিল্ম ডিরেক্টর হব অথবা আরজে হব। এসব ভাবতে ভাবতে সাইলা মৈনাকের ঘরের দিকে এলো। মৈনাকের ঘরের দরজাটা হাঁ করে খোলা। সত্যি ছেলেটা এখনো গোছানো হতে শেখেনি, ও সমস্ত মনোযোগ কেবল ক্যামেরায়। মৈনাক, এই মৈনাক, কি ব্যাপার, কি তোর বলতো, কটা বাজে দেখেছিস, ক্লাস নেই আজ?
মা, আর 5 মিনিট।
না, এইভাবে পড়াশোনা হয় না। যে স্টুডেন্ট ভোরে উঠে না পড়বে তার কখনো রেজাল্ট ভালো হবে না।
মা প্লিজ, সকাল সকাল শুরু করো না তো, আমি তোমার স্কুলের বাচ্চা স্টুডেন্ট নই। তোমাদের সময় সকাল সকাল পড়ার নিয়ম ছিল, এখন সব স্টুডেন্টরা রাত জেগে পড়ে।
তোর পড়াশোনা দিয়ে ছিড়ি, তুই আদৌ অনার্স কমপ্লিট করতে পারবি কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে বাবা।
তুমি একদম চিন্তা করো না, পরীক্ষার আগের 3 মাস চোখ কান বন্ধ করে একটা সাজেশন ফলো করবো, ব্যাস পাশ।
আমার ছেলে হয়ে তুই পড়াশোনা করতে চাস না, এটা ভেবে আমার খুবই অবাক লাগে। অথচ তোদের মতো বয়সে সারাক্ষণই আমি বই নিয়ে বসে থাকতাম, জানিস?
মা, তুমি তো জানোই আমাকে ক্যামেরা ছাড়া আর কোনো কিছুই টানে না। দেখবে তোমার ছেলে কেমন বিখ্যাত ফটোগ্রাফার হবে।
ফটোগ্রাফার হও আর রেডিও জকি হও, পড়াশোনা কিন্তু সব জায়গায় লাগে, তা না হলে স্বপ্ন পূরণ হবে না কখনো।
মানুষের আশা আর স্বপ্নকে কাজ দিয়ে বাঁধতে পারলে সেখানে থাকে বিশ্বাস, আর বিশ্বাস থাকলে বিশ্বজয় করা যায়। আমিও ফটোগ্রাফির দুনিয়ায় বিশ্বজয় করব একদিন, দেখো।
মানুষ বলে না, নামের প্রভাব মানুষের মধ্যে পড়ে, সত্যি তাই। মৈরান যেমন পর্বতের নাম, তেমনি তোর ফটোগ্রাফির ইচ্ছাটাও পর্বতের মতো অবিচল হয়েছে। অনেক বঙ্গ করেছিস, এবার বিছানা থেকে উঠতো, দ্রুত ফ্রেশ হ, নাস্তা করে তারপর বেরোবি।
আজ তোমার স্কুল নেই?
না, তুই জানিস না আজ থেকে আমার সামার ভ্যাকেশন চলছে, মায়ের তো এতটুকু খোঁজও রাখিস না।
চল না মা, কোথাও ঘুরে আসি, তোমার ছুটিটাও কাজে লাগবে আর আমার নতুন কিছু ছবিও তোলা হবে।
বড় ভাইয়াকে একা রেখে কি আর কোথাও যেতে পারবো?
দুই দিনের জন্য যাবে, নাচ তো রয়েছে মামার জন্য।
ভেবে দেখি, তোর ক্লাস কটায়?
আজ ক্লাস করব না, একটা ক্লাস আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাব, কিছু ছবি তুলতে হবে।
ওই ক্যামেরাই তোর মাথা নষ্ট করে দেবে, পড়াশোনা গোল্লায় যাবে, জলদি নাস্তাতে বেলায়।
যতই বকাঝোকা করুক না কেন, মৈনাক কিন্তু সত্যি ভালো ছবি তোলে। ছবি তোলায় মৈনাকের ধ্যান জ্ঞান নেশা অপেশা। এইটুকু বয়সে বেশ কয়েকটা ম্যাগাজিনে কাজ করছে, দুইটা ছবির প্রদর্শনীও হয়ে গেছে, সবাই ওর ছবির খুব প্রশংসা করে। একসময় শালার বড় ভাই সাজেদও কিন্তু দারুণ ছবি তুলত, হুট করে কেন যে ছবি তোলা বন্ধ করে দিল কে জানে, তারপর থেকে তো অসুস্থই। ভাইয়ার ব্যক্তিগত জীবনের কোনো প্রশ্নই শায়লা করতে সাহস পায় না, আর মানুষটা দিন দিন কেমন যেন ঘরবন্দি হয়ে যাচ্ছে। আগে যাও কথাটা তো বলতো সংসারের ব্যাপারে, মৈনাকের ব্যাপারে জানতে চাইতো, এখন একদম চুপচাপ সারাক্ষণ নিজের ঘরে বসে থাকে, কথা বলাও অনেক কমে গেছে। কি যে এক অসুখ বাঁধালো যে লাইফটাই শেষ হয়ে গেল। মৈনাকের ঘর বোঝাচ্ছে শায়লা, এটা ঘর নয়, বরং বলা যায় ছবির গ্যালারি। নিজের ঘরের পাশেই একটা ল্যাব মতো করে নিয়েছে মৈনাক, যদিও খুবই ছোট তবু কাজ করা যায় টুকটাক। অথচ তারপর রুমের মধ্যে হাবি যাবি জিনিসের গাদি, পড়ার টেবিলে বইয়ের বদলে ক্যামেরার নানান লেন্স যত্ন করে সাজানো, স্কুল ছুটি থাকলে যেন এক গাদা কাজ কোর্ট থেকে বের হয়ে যায়, সারাদিন নিজের কাজগুলোই গুছিয়ে রাখলো শায়লা। দুপুরে খাওয়ার আগে মৈনাকের সঙ্গে ফোনে কথা হয়েছে, তারপর আর ফোন দেয়নি শায়লা। ছবি তোলার সময় বারবার ফোন দিলে মৈনাকের কাজে মনোযোগ নষ্ট হয়ে যাবে এই ভেবে, কিন্তু সন্ধ্যের পর থেকেই সারা টেনশন হচ্ছে। মৈনাকের ফোনটা সুইচ অফ বলছে, দেখতে দেখতে ঘড়ির কাঁটা 9টা পেরিয়ে 10টার দিকে যাচ্ছে, অথচ মৈনাক এখনো বাসায় ফেরেনি। না, সারা পাইচারি করছে, আবার ভাবছে হয়তো কোনো কাজে আটকে পড়ে গেছে, ফোনে চার্জ নেই তাই মাকে জানাতে পারছে না, নানা ভাবনায় মাথাটা টনটন করছে। হঠাৎ কলিং বেলের শব্দে শালা চমকে উঠল, তারপর দৌড়ে গিয়ে দরজা খুলল।
এই কি মৈনাক, তোকে এমন দেখাচ্ছে কেন বাবা, ভেতরে আয়।
কিছু হয়নি মা, আমি ঠিক আছি।
চোখ মুখ ফুলে আছে কেন, কি হয়েছে তোর?
মা।
হ্যাঁ বল, কি হলো?
মা, আমার ক্যামেরা মোবাইল টাকা পয়সা সব চিন্তায় হয়েছে।
মানে কখন ঘটলো এই ঘটনা, তোর কিছু হয়নি তো বাবা?
ক্যামেরাটা দিতে চাইনি তাই কয়েকটা ঘুষি দিয়েছে, আর ধস্তাধস্তিতে এই যে এইখানে ছুরির আঁচড় লেগেছে।
এ কি, অনেকখানি কেটেছে তো, দেখি দেখি ব্যান্ডেজ করে দিচ্ছি আমি, তুই একটু বস, স্ট্যান্ডের নিচে বস।
মা, আমার খুব কষ্ট হচ্ছে, ভীষণ মন খারাপ লাগছে আমার ক্যামেরাটার জন্য। ওরা যদি আমার কাছে আরো টাকা চাইতো তাও দিতাম, কিন্তু ক্যামেরাটা যদি না নিত, ক্যামেরাটা যে কেন নিল?
ক্যামেরা নিয়েছে দেখ, তোর যদি কোনো ক্ষতি হয়ে যেত, কেন যে রাত দিয়েতে একা একা দূরে দূরে চলে যাস, মায়ের কথা তো শুনতে চাস না?
মা, আমার ভালো লাগছে না।
থাক, আর মন খারাপ করতে হবে না, ক্যামেরা আমি আবার কিনে দেব, এখন চল ফ্রেশ হবি।
মা, আমার মেমোরি কার্ডটা পর্যন্ত দিল না ওরা, জানো সারাদিনের সমস্ত ছবিগুলো ওই মেমোরি কার্ডে ছিল।
এখন ক্যামেরার বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল,
ক্যামেরা ছাড়া আমার এক মুহূর্তও চলে না, আর দেখো।
আজকাল অনেক আধুনিক ক্যামেরা বের হয়েছে, একটা DSLR ক্যামেরার দামও কিন্তু কম নয়। মৈনাকের ক্যামেরাটা ভীষণ ভালো ছিল, পরিচিত একজনকে দিয়ে শালা জাপান থেকে ক্যামেরাটা আনিয়ে দিয়েছিল, খুব যত্ন করতো সে ক্যামেরার,
এর আগে অনেকবার মৈনাক রাত করে বাড়ি ফিরেছে, কিন্তু এমন ঘটনা কখনো ঘটেনি। মনটা ক্যামেরার জন্য কেমন ব্যাকুল হয়ে আছে। তাও যদি মেমোরি কার্ডটাও দিয়ে দিত, মা যদিও বলেছে আরেকটা ক্যামেরা কিনে দেবে, সেটা হাতে পেতে তো প্রায় এক মাস অপেক্ষা করতে হবে। ততদিন মনে হচ্ছে মৈনার ছবি তুলতে না পারলে নির্ঘাত পাগল হয়ে যাবে। এদিকে ড্রয়িং রুমে ল্যান্ড ফোনটা বেজেই যাচ্ছে, কেউ তুলছে না কেন? মা কোথায় গেল?
হ্যালো, মৈনাককে একটু দেয়া যাবে?
হ্যাঁ বল তিতলি, আমি বলছি।
তোর গলাটা এমন শোনাচ্ছে কেন?
এমনি রাতে হালকা জ্বর জ্বর ছিল তাই।
ও তাই বল, গতকাল থেকে আমি কন্টিনিউ তোকে ফোন দিচ্ছি, ফোনটা বন্ধ বলছে, তাই টিএনটি তে ফোন দিলাম। তা তোর শরীর এখন কেমন?
এই তো রে, বেটার। কাল ইউনিভার্সিটি যাব। ও তিতলি, আমার ফোন ক্যামেরা সব চিন্তা হয়ে গেছে।
কখন? আমাকে তো একবারও জানালি না।
মনটা এত খারাপ ছিল যে ইচ্ছে করছিল না।
ঠিক আছে, কালকে ক্যাম্পাসে দেখা হচ্ছে, থাকছি।
ওকে।
তিতলি মৈনাকের বেস্ট ফ্রেন্ড, ওরা একসঙ্গে সিটি কলেজে পড়াশোনা করেছে। যদি দুইজনের শিফট আলাদা এবং অনার্সের সাবজেক্টও আলাদা, তবু বন্ধুত্বটা অনেক দিনের। এখন অবশ্য বন্ধুত্ব থেকে সম্পর্কটা আরো এক ধাপ এগিয়েছে। মৈনাক জানে তিতলি ওকে ভীষণ ভালোবাসে, আবার তিতলিও জানে মৈনাক ওকে কতটা ভালোবাসে। দুজন আলাদা করে কখনো এসব নিয়ে কথা বলে না, কিন্তু একটা অলিখিত সুতো যেন দুজনকে বেঁধে রেখেছে। কবে থেকে কখন থেকে তা ওরা বুঝতেও পারেনি, আর সে চেষ্টাও করেনি। শুধু জানে একজন আরেকজনকে ছাড়া কেমন যেন সম্পূর্ণ নয়। মৈনাকের মাও বিষয়টা জানে। সে যাক, পরদিন ক্যাম্পাসে মৈনাক তিতলিকে ছিনতাইয়ের পুরো ঘটনাটা বলল, আর সেই সঙ্গে খুব আফসোসও করল। কারণ মৈনাকের একটা প্ল্যান ছিল তিতলিকে নিয়ে, আর সেটা যে এভাবে ভেস্তে যাবে সেটা সে ভাবতেই পারেনি।
খুব রাগ হচ্ছে জানিস, এদিকে আমি আবার আসাদকে গ্যালারিটাও বুকিং দিতে বলেছিলাম, এখন
তুই এত অস্থির হচ্ছিস কেন? পরিচিত কারোর কাছ থেকে একটা ক্যামেরা ম্যানেজ করে ফটোশুটটা করে ফেললেই তো হলো।
কেউ নিজের ক্যামেরা অন্যকে দিতে চায় না, তাছাড়া যারা ছবি তোলে তারা ক্যামেরা হাতছাড়া করবে না কখনো, এটা আমি ভালো করে জানি।
এই দাঁড়া, আমার রুমমেট রিমির ভাইয়ের একটা ডিএসএলআর আছে, ওকে বলে দেখতে পারি, তেমন হলে আমরা না হয় ক্যামেরাটা ভাড়া নেব।
ক্যামেরা ভাড়া নেয়া বা পরিচিত কারো কাছ থেকে ক্যামেরা ম্যানেজ করলেই তো হবে না। কতগুলো ছবি তোলা লাগবে জানিস? তার জন্য সময় কতদিন লাগবে তা জানিস?
তিন দিন। তিন দিনে হবে না, আমি পারবো।
পাগল হয়েছিস? বেনি আসহ কলা মানে সাত রং, তুই গুনে গুনে সাতটা শাড়ি পরবি, তার জন্য মিনিমাম 15 দিন তো আমার লাগবেই। তারপর আবার তোর সে ছবি দেখে দেখে আসাদ ড্রয়িং করবে, অনেক কাজ।
আমি কিন্তু তোর ওই চারুকলার ফ্রেন্ডের সামনে মডেল হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো না, আগে বলে দিচ্ছি।
ও তো ছবি দেখেই ড্রয়িং করবে, তুই শুধু ফাইনাল টাচের সময় একটু যাবি, এই যা। আর ওসব তো পরের কথা, ছবি তুলবো কিভাবে তাই ভাবছি।
তুই টেনশন করিস না, দেখিস একটা না একটা উপায় ঠিক বের হবে, তাছাড়া অনেক সময় আছে। তার আগে যদি আন্টি তোকে নতুন ক্যামেরা কিনে দেয় তাহলে তো হয়েই গেল।
না রে, মাকে এখন ক্যামেরা কেনার কথা বলাটা উচিত হবে না, কারণ বড় মামা ভীষণ অসুস্থ, মামাকে হয়তো বাইরে নিয়ে যেতে হতে পারে, সেক্ষেত্রে টাকা পয়সার একটা বিরাট ধকল।
প্লিজ তুই এত ভাবিস না, তাহলে আমার মন খারাপ হয়ে যাবে।
চল, ক্লাস তো শেষ, তোকে হলের সামনে ছেড়ে দিয়ে আসি, আমি বাসে যাব। আজ মা মামাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে।
চল উঠি। আচ্ছা মৈনাক, তোর মামার অসুখটা কি রে, ভালো হবে না?
জানি না রে, দিন দিন তো অবনতিই হচ্ছে, মা ভেতর ভেতর খুব কষ্ট পায়, ভাইকে ভীষণ ভালোবাসে তো।
ঠিক আছে তুই যা, ডাক্তার কি বললো জানাস আমাকে।
আচ্ছা।
ক্যাম্পাস থেকে বের হয়ে মৈনাক আন মনে হাঁটছে, আশ্চর্য, একটা রিক্সাও ধানমন্ডির দিকে যেতে চাইছে না। কলা ভবনের পাশের রাস্তায় হাঁটতে হাঁটতে সারি সারি কৃষ্ণচূড়া ফুল দেখে মনটা আরো খারাপ হয়ে গেল, কেননা মৈনাকের প্ল্যান ছিল শাহবাগ থেকে কোনো ফুল কিনে নয়,
বরং ক্যাম্পাসে যেসব গাছে ফুল ফুটেছে সেখান থেকেই ম্যাচিং করে ফুল পিঠে চুলে পড়াবে। বেনি আসরকলা রংধনু সাত রং, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা আর লাল, এই সাত রঙের শাড়ি পরবে তিতলি। আর ছবি তুলে সে ছবি মহিলা তার চারুকলার বন্ধু আসাদকে দিয়ে প্রতিটা রঙের লাইট আর ডিপ কালার শেড নিয়ে আরো মোট 14টা ছবি আঁকাবে এবং সমস্ত ছবি দিয়ে একটা ছোটখাটো প্রদর্শনী করবে। প্রদর্শনীর নামও পর্যন্ত ঠিক করা হয়ে গেছে মহিলাকে। লেন্স তুলি, প্রত্যেকটা লেন্সে বন্দি আলাদা আলাদা রং, রং তুলিতে কেমন ছড়িয়ে যায় তাই দেখবে সবাই। অনেকদিন আগে থেকে গ্যালারি বুকিং না দিলে ঠিক সময় পাওয়া যায় না বলে মৈনাক অলরেডি গ্যালারিও বুকিং দিয়ে রেখেছে, অথচ এখনই ক্যামেরাটা হারালো, কোনো মানে হয়? ছবিগুলো এখনই রেডি না করা হলে আঁকতেও তো অনেক সময় লেগে যাবে। না, মনটা সত্যি খুব খারাপ মৈনাকে। এদিকে মামার অপারেশনটা যদি এক্ষুনি না করা লাগে তাহলে হয়তো মা ক্যামেরার ব্যাপারটা মাথায় রাখবে। বাসায় পৌঁছে দেখে মা রেডি হচ্ছে। সন্ধ্যায় ডাক্তারের সিরিয়াল, বাসায় ফিরতে ফিরতে 1:30 বেজে গেল। শায়লার ফ্রেশ হয়ে নিজেই ছেলের ঘরে গেলেন। শায়লা, কখন খাবি? আর এই যে এটা নে।
আর একটু পরে খাবো। তুমি আবার মোবাইল সেট কিনতে গেলে কেন? তোমার পুরোনোটা দিয়েই তো চলতো আমার।
আমি জানি, মোবাইল সেট না হয়ে এটা যদি তোর ক্যামেরা হতো তাহলে তুই অনেক বেশি খুশি হতি, তাই না?
মা, আমি মিন করে বলিনি। আচ্ছা, ডাক্তার কি বললো?
কি আবার, আগেও তো বলেছিল বাইরে নিয়ে যাওয়ার কথা, এবার খুব সিরিয়াসলি বললো।
মানে?
তোর মামার যে অবস্থা হচ্ছে তাতে আর তো মনে হয় সোজা হয়ে দাঁড়াতেও পারবে না।
মামার আসল সমস্যাটা কি কোনোভাবেই ধরা পড়ছে না?
অনেক তো চেষ্টা করলাম এদেশে, দেখি এবার দেশের বাইরে কি হয়।
তার মানে তো আর দেরি করা বোকামি। কি ভাবলে?
ডাক্তার তো বললেন সিঙ্গাপুরে এই ধরনের পেশেন্টদের রিকভারি করা সম্ভব। আমি বলেছি এই সপ্তাহের মধ্যে ভিসার জন্য অ্যাপ্লাই করব।
তাই করো, একবার ঘুরেই আসো বরং সিঙ্গাপুর থেকে।
তোর ক্যামেরাটা আর কতদিন পর কিনে দিলে তোর কি খুব সমস্যা হবে?
ক্যামেরা কেনা নিয়ে তুমি ভেবো না তো মা, এই কদিন আমি চালিয়ে নিব। তুমি ঘুরে আসো, তারপর দেখা যাবে।
ও হ্যাঁ, তোর শাহিদ আপুকে একটা মেইল করে দিস ওর বাবার কথা জানিয়ে।
ঠিক আছে।
ও আরেকটা কথা, ভিসার ফর্মটাও প্রিন্ট আউট করে দিস, আমি ফিল আপ করে জমা দিয়ে দেবো।
আমি সব করে কমপ্লিট করে রাখবো, তুমি টেনশন করো না তো মা।
শাহিলা এরই মধ্যে সাজ্জাদের নিজের সমস্ত কাজগুলি গুছিয়ে নিল যাতে ভিসা পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা দেওয়া যায়। ওখানকার সমস্ত ব্যবস্থা সাজ্জাদের রেগুলার ডাক্তার এহসান সাহেবই করে দিয়েছেন। ভাগ্যিস, তা না হলে শাইলার খুব সমস্যা হতো। বাড়িতে রাজুনি সবসময় থাকে, তবু বুয়াকে মাঝে মাঝে এসে থাকতে বলেছে শাইলা, কারণ নার্সকে ছুটি দিয়ে দিয়েছে। বেচারি এমনিতেও বাড়ি গিয়ে তেমন একটা থাকতে পারে না, মিনিমাম 3 সপ্তাহ লাগবে ভাইয়ার চেক আপ সেরে দেশে ফিরতে। ততদিন নার্স শিপ্রা নামে বাড়িতেই কাটাক। মহিলাকে জন্য টেনশন হচ্ছে, ক্যামেরা থাকতে ছেলেটার মনটা ফুরফুরে থাকতো। ক্যামেরাটা হারিয়ে আসলেই বিপদ হলো। ভিসা, টিকিট, সিঙ্গাপুরের হোটেল বুকিং সব হয়ে যাওয়ার পর যেন স্বস্তি পেল শায়লা। যাওয়ার আগের দিন শায়লা মৈনাকের জন্য একটা উপহার নিয়ে ওর ঘরে এলো। প্রথমে মৈনা খেয়াল করেনি। কি রে, এই রাতে কোথাও বের হচ্ছিস নাকি?
না মা, নিচে দোকানে যাচ্ছি, ফোনে টাকা রিচার্জ করব।
আমার কাছে এক্সট্রা কার্ড আছে, তোকে দিচ্ছি, এখন বস।
জরুরি কিছু বলবে?
হ্যাঁ জরুরি কিছু, এবার চোখ বন্ধ কর তো। এই নে
মা। কি এটা, ক্যামেরা? আমাকে বলবি যে তুমি ক্যামেরা কিনবে?
এটা তোর সাজ্জাদ বাবার ক্যামেরা, ভীষণ ভালোবাসার জিনিস, যত্ন করে ব্যবহার করবি।
ওয়াও মা, ক্যামেরাটা দারুণ, বেশ পুরনো কিন্তু ডিজিটাল। এই ব্র্যান্ডের ক্যামেরাগুলো আমি নেটে দেখেছি। মামা এতদিন এই ক্যামেরা কোথায় রেখেছিল বলতো?
তোর মামাও তোর মতো বয়স থেকেই ছবি তুলতো, কিন্তু এটা অসুস্থ হওয়ার আগে আগে তার কোন বিশেষ বন্ধু তাকে উপহার দিয়েছিল।
বিশেষ বন্ধু না গার্লফ্রেন্ড?
ওই তো গার্লফ্রেন্ডই, শুনেছিলাম তো তেমনই।
এই ক্যামেরা এতদিন কোথায় ছিল তুমি জানতে না?
তোর মামার অনেক কিছুই আমি জানি না।
তা এখন ক্যামেরাটা পেলে কিভাবে?
তোর ক্যামেরা হারিয়েছে সেটা তো ভাইয়া জানে। আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম সিঙ্গাপুরে ক্যামেরার দাম টাম কেমন, তখনই ভাইয়া ক্যামেরাটা দিল তোকে দেওয়ার জন্য।
মামাকে যে কি বলে থ্যাঙ্কস দিব ভেবে পাচ্ছি না।
যতদিন নতুন ক্যামেরা না পাচ্ছিস এটা দিয়ে চলবে তো?
চলবে মানে বলছো কি, এটা অনেক ভালো ক্যামেরা। থ্যাংক ইউ মা।
তাই বলে দিন রাত ক্যামেরা নিয়ে বাইরে বাইরে ঘুরিস না জানো। আমি যতদিন বাসায় না ফিরছি ততদিন সন্ধ্যের মধ্যেই বাড়ি ঢুকবি, ঠিক আছে?
ওকে মম।
সাজ্জাদের ক্যামেরাটার নাম টাইমটেক। দারুণ ভালো ছবি আসে এই ক্যামেরায়। আনন্দে যেন আত্মহারা হয়ে গেল মৈনাক, কেননা মৈনাক ভাবেইনি মা সিঙ্গাপুর যাওয়ার আগে তাকে এমন একটা সারপ্রাইজ দেবে। যাক, অবশেষে লেন্সও তুলি, এই প্রদর্শনীটা হচ্ছে তাহলে। ক্যামেরা হাতে পর সঙ্গে সঙ্গে মৈনাক পিতলিকে ফোন দিয়ে জানালো। পিতলির কথা শুনে মনে হচ্ছিল মৈনাকে তো সেই বেশি এক্সাইটেড। পরদিন মা আর মামাকে এয়ারপোর্ট পৌঁছে দিয়ে মৈনাক তড়ি ঘড়ি করে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। আজ থেকেই ছবি তোলা শুরু করতে চায় মৈনাক, কারণ প্রদর্শনীর ডেট অলরেডি দেয়া হয়ে গেছে গ্যালারিতে। এখন থেকে শুরু না করলে পরে শেষের দিকে তাড়াহুড়ো করে কাজ ভালো হবে না। আজ পিতলি পরেছে লাল শাড়ি, খোপায় কৃষ্ণচূড়া ফুল আর কপালে লাল টিপ, হাত ভর্তি লাল কাঁচের চুড়ি। অপূর্ব লাগছে পিতলিকে। লাল লিপস্টিক দিয়ে ঠোঁটে যখন অনর্গল কথা বলছে মেয়েটা, তখন মৈনাকের মনে হচ্ছে পিতলির প্রতিটা কথা যেন রঙিন রঙের কোনো অজানা উৎসবের মাতাল খেলা। একের পর এক ছবি তুলছে মৈনাক, মনটা আজ খুব ভালো মৈনাকে। পুরো কাজ শেষ করে যখন প্রিন্ট দেওয়া হবে তখন নিশ্চয়ই আরো ভালো হবে। এই প্রদর্শনীটা নিয়ে মৈনাক ভীষণ আশাবাদী। আগের দুটার মতো এটাও চারিদিকে সারা ফেলবে নিশ্চয়ই। সারা দিনের ক্লান্তির পর বাড়ি ফিরে বিকেল থেকে টানা ঘুমালো মৈনাক, তারপর পারুলের মায়ের ডাকে ঘুম ভাঙল। সন্ধ্যার পর হালকা নাস্তা সেরে টিভির সামনে বসে পুরো একটা সিনেমা দেখে তবে উঠল। এবার ছবিগুলো নিয়ে বসতে হবে, এডিট করে ফাইনাল করতে হবে, আর কাজটা আজই কমপ্লিট করবে মৈনাক। একেবারে রাতের খাবার সেরে মায়ের সঙ্গে ফোনে কথা বলে তবেই ছবিগুলো নিয়ে বসলো শেষ পর্যন্ত। সব কাজ সেরে ছবিগুলো নিয়ে বসতে বসতে রাত প্রায় 12টায় বেজে গেল। কিন্তু অদ্ভুত একটা ঘটনা ঘটল। আজকে তোলা প্রত্যেকটা ছবি ঝলসে গেছে। মানে কি? মৈনাকের কাছে বিষয়টা খুবই আশ্চর্য লাগছে। সকালে ক্যামেরার প্রত্যেকটা ছবি স্পষ্ট ছিল, আর তা শুধু মৈনাক একাই দেখেনি, বরং তিতলিও দেখেছে। তাহলে এইটুকু সময়ের মধ্যে কেমন ঘটল যে সমস্ত ছবি ঝলসে গেছে? হঠাৎ মৈনাকের পেছনে আচানক পায়ের আওয়াজ পেল মৈনাক।
কে কে ওখানে? কে ওখানে? পারুলের মা? পারুলের মা কে হচ্ছে ওখানে? এই পারুলের মা! আরে পারুলের মা তো বেভাবে ঘুমাচ্ছে, আশ্চর্য, কাউকে তো দেখছি না। তাহলে চুটির আওয়াজটা কার ছিল? কুয়াশা।
ABC FM 89.2. We
play the coolest
music. It's ABC Radio. On air 24/7. Tune in. আজকের কুয়াশার প্রথম পর্ব, যেখানে আজকের গল্পে আমরা দেখেছি মৈনাক তার মায়ের সঙ্গে থাকে। তার মায়ের নাম শায়লা এবং তার মামার নাম সাজ্জাদ। জিগাতলার একটি বাড়িতে থাকে, অর্থাৎ মৈনাক তার মায়ের সঙ্গে তার মামার বাড়িতে থাকে এবং তার মামা দীর্ঘদিন ধরে ঘাড়ের ব্যথায় ভুগছেন, যা কোনোভাবে ভালো হচ্ছে না, এবং মৈনাক লেখাপড়া করছে বিশ্ববিদ্যালয়ে। কিন্তু মৈনাকের অদ্ভুত একটি শখ রয়েছে, সে ফটোগ্রাফি করতে ভালোবাসে। ইতিমধ্যে তার দুটো প্রদর্শনীও হয়ে গেছে এবং প্রদর্শনী দুটো সফল হয়েছে। মৈনাকের মার খুব ইচ্ছে ছিল মৈনাক ডাক্তার হবে, কিন্তু মৈনাকের ইচ্ছে সে খুব বড় একজন ফটোগ্রাফার হবে। মৈনাকের একটি বান্ধবীও রয়েছে, অর্থাৎ যার সঙ্গে তার মনের সম্পর্ক, তার নাম তিতলি। এবং তিতলিকে নিয়ে মৈনাক তার তৃতীয় প্রদর্শনী, যার নামও সে ঠিক করে রেখেছিল লেন্স তুলি, সেটার জন্য সে প্রস্তুতি নিয়ে রেখেছে। তার মা তাকে খুব দামি একটি ক্যামেরা দিয়েছিল, সেটা দিয়ে তিতলি সে ছবি তুলবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ক্যামেরা, তার মোবাইল, টাকা পয়সা সব রাস্তায় ছিনতাই হয়ে যায় এবং ভীষণ মন খারাপ হয়ে যায় মৈনাকের। এবং তার মা এক সময় তাকে একটি সারপ্রাইজ দেয়, অর্থাৎ সেই সারপ্রাইজের মাধ্যমে সে জানতে পারে যে তার মামা সাজ্জাদ একজন ফটোগ্রাফার ছিল, অথবা তার মামার ফটোগ্রাফির খুব শখ ছিল। তার মামার একটি পুরনো ক্যামেরা, সেই প্রথম দিককার ডিজিটাল ক্যামেরা, খুব দামি একটি ক্যামেরা মৈনাকের মা তাকে দেয়। তো যথারীতি মৈনাক সেই ক্যামেরা দিয়ে তিতলির ছবি তোলা শুরু করে।
তার প্রদর্শনের সাবজেক্ট অনুযায়ী ফুলের সঙ্গে পিকনিক ছবি তোলা শুরু করে, কিন্তু অদ্ভুত ভাবে বাড়িতে এসে যে সে যখন ছবিগুলো চেক করতে যায়, দেখতে যায় ছবিগুলো কেমন হয়েছে, প্রত্যেকটা ছবি ঝলসে গেছে। একবার নয়, পরপর দুবার একই ঘটনা। তারপরে মৈনাক চলে যায় তার তার এক বড় ভাইয়ের কাছে, যে খুব নাম করা যে ফটোগ্রাফার সৈকতদা, তার কাছে। কিন্তু সৈকতদাও দেখতে সবকিছু ঠিক আছে, সেখানে ছবি তুলে দেখতে সব ঠিক আছে, কিন্তু অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে তিতলির সব ছবিগুলো ঝলসে যাচ্ছে। আর এদিকে মৈনাকের মা চলে যাওয়ার পর সারা রাত মৈনাক শব্দ শুনতে পায়, যেন কেউ একটা হেঁটে বেড়াচ্ছে তার চারপাশে, কিন্তু কে, কাউকেই তো দেখছে না। তাহলে পায়ের শব্দ কার, আমরা সবকিছুই জানবো কুয়াশার দ্বিতীয় পর্ব থেকে। তাই সঙ্গেই থাকতে হবে। আপনার সঙ্গে আছি আমি শারমিন, আর আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM। ঘরের ভেতরে এসে লাইটে জ্বেলে দিল। না, কেউ নেই তো এখানে, মা বাড়িতে নেই, তাই হয়তো মনের ভুলে এসব মনে হচ্ছে। মৈনাক মামার ঘরটা লক করে এসে শুয়ে পড়ল। কিন্তু সারাক্ষণই কেমন যেন একটা আওয়াজ আসতে লাগলো কানে, আওয়াজটা মামার ঘর থেকে আসছে বোধ হয়। আচ্ছা, কি করবে মৈনাক এখন, একবার দেখে আসবে, কিন্তু কেউ তো নেই ওই ঘরে। মৈনাক শুয়ে পড়ল, মনটাই খারাপ হয়ে গেল, সমস্ত ছবি কিভাবে যেন ঝলসে গেল কে জানে। মৈনাক ভাবতে তিথি তো খুব মন খারাপ করবে। অত রাতে ওকে ফোনে জানালো না বিষয়টা মৈনাক, কাল ক্যাম্পাসে কথা হবে।
তোর সঙ্গে আমার ভীষণ জরুরি একটা কথা আছে।
আমারও, আগে তোর কথাটা শুনি, তারপর আমিও বলছি।
গত রাতে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমার সঙ্গে।
গত রাতে কি ভূত দেখছিস? আমিও তো কাল রাতে।
আগে কথাটা তো শুনবি, তারপর তুই বলিস। গত রাতে হঠাৎ আমার মনে হচ্ছিল কেউ যেন আমার ছবি তুলছে। প্রথমে ভেবেছি সারাদিন তুই ছবি তুলেছিস, তাই হয়তো মাথায় এমন ক্লিক ক্লিক শব্দটা গেঁথে গেছে। কিন্তু বিশ্বাস কর, সারাক্ষণই আমার চোখে মুখে একটা ফ্লাশ পড়েছে।
তোর মাথাটা গেছে, যখন এমনটা হলো তখন কেউ তোকে দেখেনি? তোর রুমমেটরা সব কই ছিল?
না, কারোর সামনে এমন হয়নি, ওরা সব টিভি রুমে ছিল। প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু পরে যখন বুঝতে পেরেছি তখন পাশের রুমে চলে গেছি।
তার মানে বলতে চাচ্ছিস কোনো অদৃশ্য মানব তোকে একা পেয়ে সমানে ছবি তুলেছে? আর তুই নিশ্চিত, কারণ তুই তোর মুখে ফ্ল্যাশের আলো পড়তে দেখেছিস, তাই তো?
আমি কিন্তু সত্যি বলছি, রুমে কাউকে বলিনি, কিন্তু আমি ভীষণ ভয় পেয়েছিলাম।
হোস্টেলের জীবনে পৃথিবীর সব মেয়েদেরই ভূতের সঙ্গে দেখা হয়। যদি দেখা নাও হয়, হোস্টেলের মেয়েরা বানিয়ে বানিয়ে অদৃশ্য ভূতের সঙ্গে দেখা করে তবেই ছাড়ে।
আমি জানতাম তো তুই বিশ্বাস করবি না। এবার বল, তুই কি বলতে চাইছিলি জানো?
গতকালের সমস্ত ছবি ঝলসে গেছে।
মানে কিভাবে? তুই তো ক্যামেরা সব অপশনগুলো ঠিকঠাক করে নিয়েছিলি।
আমি সব চেক করেছিলাম, ফ্রেমিং, ফোকাস, আইএসও ব্যালেন্স সব ঠিক আছে, অথচ ছবি ঝলসে গেছে।
কাল তো ছবিগুলো সব ক্লিয়ারই ছিল দেখলাম, কোনো ঘটনা নেই তো।
হ্যাঁ, কি যে বলিস, আজ আর রেডি হওয়ার দরকার নেই, আজ এমনি কিছু ছবি তুলব। আমার মনে হচ্ছে ক্যামেরার লেন্সে ফাঙ্গাস পড়েছে।
তোর অন্য লেন্সগুলো একবার ওই ক্যামেরায় ট্রাই করে দেখতে পারিস।
আরে না, সেই অপশন নেই, অনেক আগের মডেলের ক্যামেরা, ডিজিটাল ঠিক আছে কিন্তু এখনকার মতো অত আধুনিক নয়।
আজকে তোলা ছবিগুলো যে আবার একই অবস্থা হবে, এটা মৈনাক স্বপ্নেও কল্পনা করেনি। আজকে ক্যাম্পাসে অনেক ছবি তুলেছে এবং প্রত্যেকটা ছবি ক্লিয়ার ছিল। বাসায় এসে তৃপ্তি নিয়ে যখন কম্পিউটারের সামনে বসলো মৈনাক, তখন যেন ভূত দেখার মতো চমকে উঠল। এ কি, কিভাবে সম্ভব এটা, তিতলির প্রত্যেকটা ছবি আবার ঝলসে গেছে, এটা হতেই পারে না।
কেননা ওভার এক্সপোজার না হলে ছবি ঝলসে যাওয়ার কথা নয়। শাটার স্পিড কম হলে বা আইএসও ব্যালেন্স বেশি হলে ছবি অনেক সময় ঝলসে যায়, এই বিষয়ে কোনো মৈনাক জানে। সে অনেকদিন ধরে ক্যামেরা নিয়ে কাজ করছে। শাটার স্পিড, আইএসও ব্যালেন্স, অ্যাপারচার, এই প্রত্যেকটা বিষয় নিয়ে এক্সপোজার। কাজে জেনে বুঝে মৈনাকের মতো একজন ফটোগ্রাফার ওভার এক্সপোজারে ছবি তুলবে না। মৈনাক সবসময় এসব বিষয়ে খুব অ্যালার্ট থাকে। ইনফ্যাক্ট যারা ফটোগ্রাফার তারা সবাই বিষয়গুলোকে অ্যালার্ট থাকবে, এটাই স্বাভাবিক। ফ্রেমিং, ফোকাস, আইএসও ব্যালেন্স সবকিছু মৈনাকের পারফেক্ট হওয়াতে, অথচ তারপরেও কেন এমনটা ঘটছে? সত্যি অন্য কোনো ঘটনা নেই তো? শেষ পর্যন্ত ছবিগুলো দেখে মৈনাকের চোখ কপালে উঠে গেল, কারণ টিকলি ছাড়া বাকি সবার ছবি কালো হয়ে গেছে। তার মানে আন্ডার এক্সপোজার। এতটা আশ্চর্য মৈনাক তার দীর্ঘ জীবনে আগে কখনো হয়নি। গতবারের ছবিগুলো ঝলসে গেছে এটা মৈনাক মেনে নিয়েছে, হয়তো ওরই কোথাও ভুল ছিল। কিন্তু আজ সব অপশনগুলো তো মৈনাক ঠিকঠাকভাবে দেখে নিয়েছিল, তবে টিকলির ছবি কেন ঝলসে যাচ্ছে, আবার অন্যদের ছবি বা কেন কালো হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছে না মৈনাক। টিকলি কি ফোনে জানাবে? না থাক, ও যদি ভয় পেয়ে যায়। এমনিতে আজ আবল তাবল বকছিল। আচ্ছা, ক্যামেরাটা কি কোনো মেকানিকের কাছে নিয়ে যাবে? তার চেয়ে বরং একজন সিনিয়র ফটোগ্রাফার আছে মৈনাকে, যিনি খুব স্নেহ করেন, ওনাকে একবার দেখানো যায়। নিশ্চয়ই তিনি এর কোনো কারণ বলতে পারবে। মৈনাক আজকে সমস্ত ছবি কম্পিউটারে কপি করে রেখে ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল এবং যাওয়ার পথেও ছবি তুলল বেশ কিছু।
আয় আয়, ফোন দিয়েছিলি আমি ধরতে পারিনি, তোর টেক্সট পেয়েছি, আসতে চাইলি তাই ওকে লিখে পাঠিয়ে দিলাম। কি খবর বল?
দাদা, আপনার ল্যাবে ঢুকলে আমার মনে হয় কবে আমারও এত বিশাল একটা ল্যাব হবে।
আরে অবশ্যই হবে, এজন্য ধৈর্য চাই। আমি একদিন বা এক বছরে এখানে আসিনি, অনেকটা পথ পাড়ি দিয়ে তবেই এসেছি। তারপর কেমন চলছে তোর ছবি তোলা?
চলছে। আপনার কাজের কি খবর?
এই তো ফ্যাশন ম্যাগাজিন কসমোতে কাজ করছি।
দারুণ ব্যাপার, কসমো তো ইন্টারন্যাশনাল ম্যাগাজিন।
হ্যাঁ, কিছু ছবি ন্যাশনাল জিওগ্রাফিতেও নিয়েছে, দেখা যাক কদ্দূর কি হয়। এবার বল, টেক্সটে লিখলি জরুরি কথা আছে, কি সেটা?
দাদা, আমার ক্যামেরার ছবি তোলার পর ঠিকই থাকে, কিন্তু বেশ খানিকটা পর ছবি ঝলসে যাচ্ছে, আবার গতকালের কিছু ছবি কালো হয়ে গেছে।
ছবি কি সানলাইটে তুলেছিস নাকি হোয়াইট ব্যালেন্সে আলো বাড়িয়ে কমিয়ে স্টুডিওতেই তুলেছিলি?
না, সবই সানলাইটে তোলা, তবে কিছু অবশ্য বিকেলে সানসেটের পর তুলেছি।
দেখি, ক্যামেরাটা তো বেশ পুরনো মডেলের, একদম প্রথম দিককার ডিজিটাল। ওই সময় বাংলাদেশে ডিজিটাল ক্যামেরা অ্যাভেলেবেল ছিল না। কোথায় পেলি এটা? অনেক দামি ক্যামেরা কিন্তু।
আমার বড় মামার, আমার তো চিন্তাই হয়ে গেছে।
বলিস কি, কবে?
এই তো বেশ কিছুদিন হলো।
তোর ক্যামেরার তো সব ঠিকঠাক আছে, এই যে দেখ ছবি কি দারুণ আসছে, হোয়াইট ব্যালেন্স, অ্যাপারচার, শাটার স্পিড সব পারফেক্ট। তুই হয়তো আগের ছবিগুলোতে আইএসও ব্যালেন্সে কোনো গন্ডগোল করেছিলি। এই দেখ, আমি এখনকার তোলা ছবিগুলো থেকে প্রিন্ট করে তোকে দেখাচ্ছি।
তার মানে আমারই ভুল?
অফকোর্স, ছবি তোলার সময় একদম তাড়াহুড়া করবি না। আর শোন, অনেকদিন ক্যামেরাটা কোনো আটকানো জায়গায় ছিল, লেন্সটা খুলে এক মিনিট রোদে দিয়ে ঠান্ডা করে নিস, লেন্সের ফাঙ্গাস মরে যাবে।
থ্যাঙ্কস, উঠছি দাদা।
সৈকত দাদা যে ছবি তুলে দিল তা তো ঠিকই আছে, ক্যামেরার কোনো সমস্যা নেই এটা নিশ্চিত। সৈকত দাও সেই এই কথাই বললেন, তার মানে হোয়াইট ব্যালেন্স, অ্যাপারচার, শাটার স্পিড এসবের কোনো একটাতে এদিক ওদিক হয়তো হয়ে গেছিল যে কোনোভাবে, তাই ছবিগুলো নষ্ট হয়েছে, এটাই ভাবতে চায় আপাতত মৈনাক। কারণ ক্যামেরায় অপশনে কোনো অলৌকিক বিষয় আছে বা থাকতে পারে এটা ভাবা যতটুকু বোকামি তার চেয়ে বরং অন্যায়, কারণ এই ক্যামেরার কোনো অন্যায় মানে সেটা বড় মামার সঙ্গে রিলেটেড। এই ভাবনা একদম মাথা থেকে ঝেড়ে ফেললো মৈনাক। ক্যামেরা একটা জড় পদার্থ, এই জড় পদার্থকে চালাচ্ছে মানুষ, কাজে ভুল মানুষের। মৈনাকেরই কোথাও ভুল হয়েছিল অবচেতন মনে, সেটা মৈনাক বুঝতে পারেনি। ক্যামেরা নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল তাই হয়তো বা। এদিকে তিতলের রুমমেটরা সব দল বেঁধে সিনেমা দেখতে গেছে, রুমে তিতলি একা। পিটার প্রচন্ড মাথা ধরেছে। তা একটা প্যারাসিটামল খেয়ে চুপচাপ রুমে শুয়ে আছে, ফোনটাও সাইলেন্ট করে রেখেছে। একটু ঘুমালে হয়তো মাথার ভোঁতা যন্ত্রণাটা কেটে যাবে। হঠাৎ ক্যামেরার ছবি তোলার শব্দ পেল দেখলি, একটার পর একটা ক্লিক হয়েই যাচ্ছে। আশ্চর্য তো, এবার যেন দেখি সত্যি ভীষণ ভয় লাগছে।
কে কে? না, আমার মাথায় এই শব্দটা হচ্ছে। রুমে কেউ নেই, কাজে আমার ছবি কেউ তুলতে পারে না। কে 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 এখানে? কে কে ছবি তুলছে আমার? কে তুমি? ও, সামনে এসো। কেন আমাকে ভয় দেখাচ্ছ? ওখানে কে দাঁড়িয়ে আছে? বাঁচাও বাঁচাও! কাকে দেখলাম আমি আয়নায়? কে ছিল? কি করবো আমি?
সারাক্ষণে কোনো অদৃশ্য ক্যামেরার পিছিয়ে ছবি উঠছে, এর আগেও বিষয়টা লক্ষ্য করেছি ঠিকই, কিন্তু ততটা গা করেনি। অথচ আজ যা দেখলো, নিজের চোখে তা দেখার পর কোনো সাহসী মানুষের স্বাভাবিক থাকতে পারবে না। আয়নায় কেউ একজন কি দেখছে তিতলি, যার হাতে একটা ক্যামেরা, আর সেই ক্যামেরায় অনর্গল ছবি তুলছে তিতলি। মানে কোথাও এই অদৃশ্য মানুষকে দেখেনি তিতলি। হঠাৎ আয়নায় ওই মানুষটার একটা ছায়ামূর্তি চোখে পড়লো। তিতলির সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো ভয়ে। চিৎকার শুনে পাশের রুমের মেয়েরা দৌড়ে এলো। আবার একইভাবে কোনো এক বিচিত্র কারণে সারাক্ষণই কেউ যেন মৈনাকের আশেপাশে অদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হচ্ছে বুঝতে পারছে না মৈনাক। পরদিন বিকেলে তিতলির সঙ্গে দেখা করতে এলো মৈনা।
আমি বাড়ি চলে যাব, হলে থাকা আমার পক্ষে সম্ভব না।
কি বলছিস এসব? সামনেই পরীক্ষা, এখন তুই ক্লাস মিস দিবি? তাও আবার অদৃশ্য কোনো ক্যামেরাম্যানের ভয়ে।
তুই বিষয়টা বুঝতে পারছিস না যে অদৃশ্য ক্যামেরাম্যান সারাক্ষণ আমার ছবি তুলছে, তাকে আমি দেখতেও পাচ্ছি হঠাৎ হঠাৎ।
তুই যেখানে যাবি ভয়টাও তো সঙ্গে সঙ্গে যাবে। তার চেয়ে এর একটা সমাধান করা দরকার।
সমাধান হচ্ছে তোর মামার ক্যামেরাটা কার্জন হলের পুকুরে ফেলে দে। যেদিন থেকে ওই ক্যামেরায় আমার ছবি তোলা হলো, সেদিন থেকে অদৃশ্যকে আমার ছবি তুলে যাচ্ছে।
প্রথমে আমি বিষয়টা উড়িয়ে দিলেও এবার সিরিয়াস, কারণ তোর ছবিগুলো ঝলসে যাচ্ছে আর অন্যদের ছবিগুলো কালো হয়ে যাচ্ছে, এর নিশ্চয়ই কোনো কারণ আছে। সৈকতদার তোলা ছবিটা পর্যন্ত কালো হয়ে গেল, কারণ কি?
কারণ একটাই, ওই ক্যামেরাটা ভুতুরে। নিশ্চয়ই তোর মামা ক্যামেরাটা ভূতের কাছ থেকে নিয়েছে, নতুবা তোর মামা কাউকে খুন করেছে যার সাক্ষী ওই ক্যামেরা।
ভয়ে টেনশনে তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে। ক্যামেরাটা মামাকে দিয়েছিল মামার গার্লফ্রেন্ড।
ওই গার্লফ্রেন্ডকেই কি মামা শেষ পর্যন্ত বিয়ে করেছিল? নাকি ওনার ওয়াইফ সেই গার্লফ্রেন্ড নয়? খোঁজ নিয়ে দেখ, কোনো না কোনো গল্প তো লুকিয়ে আছেই ওই ক্যামেরায়।
তার মানে ছবি ঝলসে যাওয়া, তোর অদৃশ্য ছবি তোলা বা আয়নায় ওই ছায়ামূর্তি, সবই এই অলৌকিক ক্যামেরার গল্প?
তোর এখনো সন্দেহ আছে? আমি এক মুহূর্তের জন্য একা থাকতে পারছি না। একা হলেই কেউ একজন আমার ছবি তুলছে, তুই বুঝতে পারছিস কি ভয়ঙ্কর বিষয়টা?
আমারও কেন জানি মনে হচ্ছে সারাক্ষণই কেউ আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি।
এবার বুঝবি আমার কেমন ভয় ভয় দিন কাটে। তুই ক্যামেরাটা মামার আলমারিতেই রেখে দে বরং, ওটা ব্যবহার করার কোনো দরকারই নাই।
না, এর রহস্য আমি উদ্ঘাটন করবই।
তুই তোর ক্যামেরার রহস্য উদ্ঘাটন কর, আমি বাড়ি চলে যাচ্ছি।
প্লিজ তুই এখন বাড়ি যাস না, মা সিঙ্গাপুর থেকে ফিরতে আরো 2 সপ্তাহ লেগে যেতে পারে, একা একা আমি পারুল হয়ে যাব। তুই আমাদের বাসায় চলে আয়, কোনো সমস্যা হবে না, পারুলের মা আছে।
তোদের বাসায় গেলে ওই অদৃশ্য ক্যামেরাম্যান আমার ঘাড় মটকে দেবে।
কলাভবনের মাঠে গিয়ে বসলো মৈনাক আর তিতলি। বিকেলের শেষ প্রহর, নরম বাতাসে জারুল কৃষ্ণচূড়ার অভিমানী কথোপকথন কানে আসছে। হঠাৎ থেকে আবারও চমকে উঠল
মৈনাক। দেখ ওইদিকে, দেখ, দেখতে পাচ্ছিস ওই যে লাইব্রেরির জানালার কাছে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে।
কই?
আমি তো কিছু দেখতে পাচ্ছি না।
দেখ দূরে দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ও মাই গড, তার মানে সারাক্ষণই ওই মেয়ে আমার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে।
তুই শান্ত হ, চল এখান থেকে চল, টিএসসির ভেতরের ক্যাফেটেরিয়ায় চল, ওখানে অনেক লোকজন আছে, তোর ভয় লাগবে না।
মোনাক, এখানেও কেউ আছে আমি নিশ্চিত।
এখানে কেউ নেই, তুই ভুল ভাবছিস, এখানে কত লোকজন দেখেছিস।
মোনাক, ওই যে দেখ সামনে গ্লাসে দেখা যাচ্ছে, দূরে একটা মেয়ের ছায়া মূর্তি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে।
আমি তো কিছুই দেখতে পাচ্ছি না রে। চল এইখান থেকেও চল, চল তো, যেখানে কোনো দরজা জানালা গ্লাস নেই সেখানে যাব, মাঠে চল।
আমার ভীষণ ভয় লাগছে, কি করবো আমি, কেন এমন হচ্ছে বলতো।
অস্থির হলে তো চলবে না, এর একটা বিহিত করতেই হবে।
তিনি সারাক্ষণই লোকজনের মধ্যে থাকে, রোমেও একা থাকে না। অথচ তারপর হঠাৎ হঠাৎ রোমের জানালার গ্লাসে বা আয়নায় বা মোবাইলের স্ক্রিনে পর্যন্ত একটা ছায়া মূর্তিও দেখতে পায়। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গোসল করার সময় আর টয়লেট যাওয়ার সময়। গতকাল গোসল করতে করতে তিনি এত জোরে চিৎকার দিয়েছে যে নিজেও চিৎকারে হতভম্ব হয়ে গেছে। গোসল করার সময় পর্যন্ত তিনি শান্তি পাচ্ছে না, তখনও ছবি তোলার শব্দ হচ্ছে, বাথরুমে টয়লেটের সামনে কেউ না কেউ এখন তিতলিকে পাহারা দেয়। কিন্তু এইভাবে কতদিন? অলরেডি রুমমেটরা বলা বলে করছিল কোনো সাইকোলজিস্ট দেখানোর ব্যাপারে। এসব শুনে তিতলি ইদানিং কাউকে আর কিছু সেভাবে বলছেও না। আবার এরই মধ্যে ঘটল আরেক নতুন ঘটনা, ঘটনা নয় বরং ভয়ঙ্কর ঘটনা। তিতলি এবার সিদ্ধান্ত নিল ময়নাকে বাসায় গিয়ে পুরো বিষয়টা ময়নাকে বলবে, তার আগে ফোনে যোগাযোগটা করিয়ে নিতে হবে।
হ্যাঁ বল।
তুই বাসায় আছিস তো?
হ্যাঁ, কেন বলতো, কোনো প্রবলেম, আবার ভয় পেয়েছিস?
আমি আমি এক্ষুনি তোর বাসায় আসছি, তোকে একটা জিনিস দেখাবো।
কি হয়েছে তিতলি, বল আমাকে।
যাচ্ছি যাচ্ছি।
কথা না বাড়িয়ে লাইনটা কেটে দিল তিতলি, দ্রুত রেডি হয়ে ময়নাকের বাসায় রওনা হলো, সঙ্গে একটা শপিং ব্যাগ ভর্তি অ্যালবাম। নীলক্ষেত মোড় থেকে ঢাকা কলেজ পর্যন্ত প্রায় 45 মিনিট জ্যামে বসে থেকে অবশেষে তিতলি পৌঁছালো ঝিগাতলা বাস স্ট্যান্ড সংলগ্ন তিনতলা বাড়ির দোতলার মেইন গাছে। এই বাড়িতে তিতলি এর আগেও অনেকবার এসেছে, কিন্তু আজ কেমন একটা অস্বস্তি আর ভয় যেন তিতলিকে তাড়া করছে। মনে হচ্ছে ময়নাকের বড় মামার অভিশপ্ত ক্যামেরার কোন এক অলৌকিক লেন্সের ফাঁদে পড়ে তিতলি আর মরেই যাবে। হয়তো ভয়ঙ্কর কোন এক ঘটনা ঘটবে বলেই তিতলিকে এতদূর নিয়ে এসেছে এই অদৃশ্য ছায়ামূর্তি। তিতলি জানে এখানে ওই ছায়ামূর্তি তিতলিকে দেখছে, তিতলির সার্বক্ষণিক কর্মকাণ্ডে ওই ছায়ামূর্তি নজর রাখছে। কেমন অন্যায় সে করেছে যে ওই দিনের পর থেকে এক মুহূর্তের জন্য স্বস্তি পাচ্ছে না তিতলি, আর আজকের ঘটনাটা কিসের পূর্বাভাস? তিতলির জীবনে কি ঘটতে যাচ্ছে? তবে দরজার সামনে কিছুক্ষণ আহান মনে দাঁড়িয়েছিল তিতলি, কলিং বেলটা দিতে পর্যন্ত কেমন যেন ভয় ভয় লাগছে। মনে হচ্ছে ময়নার নয় বরং ছায়া মূর্তিটাই দরজা খুলবে, আর দরজা খোলার সঙ্গে সঙ্গে সব শেষ, সব ঝলসে যাবে।
আয় ভিতরে আয়, এত দেরি হলো, ফোন দিয়েছিলাম ধরিসনি কেন?
ফোন ব্যাগে সাইলেন্ট করা, আর রাস্তা তো জ্যাম ছিল, আমাকে একটা ঠান্ডা পানি দিতে বলতে পারলে মাকে।
আমি দিচ্ছি, এবার বল কি দেখাবি বলেছিলি।
এই দেখ দেখ, দেখেছিস, এই দেখ, এই যে আরো দেখ, সমস্ত ছবিগুলো দেখ, আমার সমস্ত ছবি ঝলসে গেছে, সাদা হয়ে গেছে ময়না।
মানে মানে কি এসবের? এগুলো তো তোর অনেক আগের ছবি, এগুলো নষ্ট হলো কিভাবে?
আমি জানি না, কিচ্ছু জানি না, আমাকে ওই ছায়ামূর্তি মেরে ফেলবে দেখিস, আমাকে বাঁচতে দেবে না। প্রথমে আমার সমস্ত ছবি ঝলসে দিচ্ছে, পরে আমাকেও ঝলসে।
শান্ত হ, আমার মনে হচ্ছে ক্যামেরার সত্যি কোনো ভয়ঙ্কর দোষ আছে, তা না হলে ওই দিনের পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা কেন ঘটবে?
ক্যামেরার দোষ নাকি আমার ছবির দোষ সেটাই তো বুঝতে পারছি না। যদি ওই ক্যামেরার শুধু দোষ হবে তবে ওই ক্যামেরায় তোলা ছবি ঝলসে যাচ্ছে এটা মেনে নেওয়া যায়, কিন্তু এই ঘটনাকে কি বলবি তুই?
আমার সমস্ত পুরনো ছবি কেন জ্বলতে যাবে?
কি করি বলতো, এবার আমার মাথা কাজ করছে না।
আমাকে তোর ওই ক্যামেরাটা দে, আমি নিজ হাতে ওই ক্যামেরা ভেঙে টুকরো টুকরো করব।
তুই ভয়ের সঙ্গে সঙ্গে উত্তেজিত, একটু মাথাটা ঠান্ডা কর। ক্যামেরা ভাঙলেই সমস্যা মিটে যাবে না।
আমার মাথা মন সব ঠান্ডা, ক্যামেরাটা কোথায় রেখেছিস?
যে আমি ছবি না তুললে থাকতে পারি না, সে আমি ক্যামেরা বাক্স বন্ধ করে বসে আছি। কারণ তুই ছাড়া যা বা যে কিছু ছবি তুলি না কেন, সব অন্ধকার হয়ে যাচ্ছে।
চল তো, তোর অন্ধকার হয়ে যাওয়া আর আমার ঝলসে যাওয়া ছবিগুলো একসঙ্গে রেখে দেখি কিছু বের হয় কিনা।
চল। একি তিতলি, এই দেখ আমার ঘরের সমস্ত ছবিও তো কালো হয়ে গেছে।
তাই তো, কি হচ্ছে মৈনাক, আর প্রত্যেকটা ছবি তো কালো,
কিভাবে সম্ভব এটা? কি করবো এখন?
কুয়াশা,
আমরা দ্বিতীয় পর্বে দেখলাম যে মৈনাক এবং তিতলির জীবনে অশান্তি শুরু হয়ে গেছে যেদিন থেকে মৈনাক তার মামার ক্যামেরা অর্থাৎ সাজ্জাদ সাহেবের ক্যামেরাটা হাতে পেয়েছেন, এবং তিতলি রীতিমতো বলছে ক্যামেরাটার মধ্যে অশুভ কিছু আছে। কি আছে এখন আমরা কিছু জানি না, আদৌ একটি ক্যামেরা কি অশুভ হতে পারে সেটা আমরা জানি না, কিন্তু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে মৈনাক এবং তিতলির সঙ্গে। তিতলি সারাক্ষণ ক্যামেরার শাটারের শব্দ শুনতে পায়, ক্লিক ক্লিক শব্দ, সে যেখানেই যায় সে ছায়ামূর্তি দেখতে পায়। সে বাথরুমে গোসল করার সময় জানালায় ছায়ামূর্তি দেখে, এবং মৈনাকও সারাক্ষণ অনুভব করে তার চারপাশে কে যেন আছে, কিন্তু সে তাকে দেখতে পায় না, কিন্তু ঠিকই বুঝতে পারে কেউ যেন সর্বক্ষণ তার সঙ্গে রয়েছে। এবং আমরা একটা পর্যায়ে দেখতে পাই যে তিতলি খুব তাড়াহুড়ো করে মৈনাকের বাড়িতে আসে তাকে কিছু একটা দেখাবে বলে, এবং এসে দেখায় তিতলির যত পুরানো ছবি ছিল যেগুলো আগে ঠিক ছিল, মৈনাক তার মামার দেওয়া ক্যামেরা যখন থেকে তিতলির ছবি তোলা শুরু করেছে এবং ছবিগুলো ঝাপসা হওয়া শুরু হয়েছে, তিতলি খেয়াল করে দেখেছে তারপর থেকেই তার অ্যালবামে তার যত পুরনো ছবি আছে সব ঝলসে গেছে। এবং মৈনাকও খেয়াল করেছে তিতলির ছবিগুলো ঝলসে গেছে এবং আশেপাশে যারা আছে সেই ছবিতে সেগুলো সব কালো হয়ে গেছে। এবং আরো একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করলো সেই মুহূর্তে মৈনাক, যে তার ঘরে যত দেয়ালে ছবি টাঙানো আছে তার তোলা, সবগুলো ছবি কালো হয়ে গেছে। তার মানে কি কি হচ্ছে এসব? এটা কি করে সম্ভব? কি করবে এখন মৈনাক এবং তিতলি? আমরা সবই জানবো এর পরের পর্ব অর্থাৎ কুয়াশার শেষ পর্বে, তাই সঙ্গেই থাকবেন। আপনার সঙ্গে আছি আমি রাজু শামিন, আর আপনি আছেন এবিসি রেডিও 89.2 FM, আর চলছে কুয়াশা। অদ্ভুত ভাবে মৈনাক লক্ষ্য করলো তার তোলা সমস্ত ছবি কালো হয়ে গেছে, এমনকি দেয়ালে যে কটা ছবি বা ছোট ফ্রেমে যেসব ছবি সেসবও। কোন ভয়ঙ্কর ঘটনা সামনে এসে দাঁড়ালো তিতলি আর মৈনাক? কি রহস্যের ক্যামেরায় কেন ঘটছে এমন? এমন সময় মামার ঘরের ভেতর থেকে জোরে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ হলো, তার মানে রহস্য লুকিয়ে আছে মামার ঘরে নাকি অন্য কিছু?
শুনতে পেলি শব্দটা?
কি শব্দটা?
আমার ঘর থেকে আসছে। এর আগেও আমি অনেক উদ্ভুত উদ্ভট শব্দ শুনতে পেয়েছি ওর ঘর থেকে।
চল একবার মামার ঘরে যাই।
চল।
না, মামার ঘর শান্ত, একটু আগে যে শব্দটা শুনতে পেয়েছে সেটা অন্য কোথাও হয়েছে, কিন্তু এদিক থেকেই তো আসছিল শব্দটা। আবার একটা শব্দ পেল ওরা দুজনে, কেউ যেন কিছু খুঁজছে, মনে হচ্ছে অনেক কাগজপত্র ঘাটাঘাটির একটা শব্দ আসছে। এই তো কি যেন আবার ধাক্কা দিয়ে ফেললো কেউ। মৈনাক সেইখানে দেখ, এখান থেকে আসছে শব্দটা।
ওটা তো মামার স্টোর রুম, এর ভেতরে কি আছে আমি জানি না, কোনোদিন দেখিনি, নিশ্চয়ই অপ্রয়োজনীয় আবিজাবি হবে।
শুনতে পাচ্ছি দরজায় কান দে, নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
পায়ের আওয়াজ, কেউ আছে ওই ঘরে। জামাটা খুন,
এই জামার চাবি আমার কাছে নেই। তারা মাকে ফোন দেই। রিং হচ্ছে, মা তো ফোন তুলছে না। পারুলে মাকে একবার জিজ্ঞেস করি। না, পারুলে মা জানে না, রান্না আর ঘুম ছাড়া কিছুই সে জানে না।
এত সময় আমাদের হাতে নেই, তালাটা ভেঙে ফেলি চল। ক্যামেরার রহস্য হয়তো ওই ঘরেই আছে, যে ঘর তোর মামা সবার কাছ থেকে আড়াল করে রেখেছে।
কি এটা তো একটা ডার্ক রুম।
মানে?
মানে হচ্ছে যেখানে অনেক আগে ছবি ধুলাই বা ওয়াশ করা হতো।
তার মানে এই ডার্ক রুম তোর মামার। এদিকটায় কি আছে?
তাই তো মনে হচ্ছে, কারণ মামা একসময় ভালো ফটোগ্রাফার ছিলেন, প্রচুর ছবি তুলেছেন একসময়। কিন্তু কি কারণে যেন মামার কোনো তোলা ছবি আমাদের বাড়িতে নেই, কারণ অবশ্য মাও জানে না।
কারণ হয়তো ওই ক্যামেরাটা। দেখ, মনে হচ্ছে আমাদের আগে কেউ এই ঘরে ঢুকে সমস্ত জিনিসপত্র এলোমেলো করেছে।
কিন্তু এই রুমের চাবি তো এই বাড়ির কারো কাছে থাকার কথা নয়। তাছাড়া এই ঘরটা অনেকদিন খোলা হয়নি, দেখছিস না কেমন ঝাঁঝালো গন্ধ আসছে নাকে?
আমি শিওর এই ঘরে কেউ এসেছিল।
পিতলি দেখ, এই ড্রয়ারে অনেক পুরনো ছবি, আর ছবির উল্টো পাশে মামার নাম লেখা, সেই সঙ্গে তারিখ, সাজ্জাদ খান 1987।
দেখি, তাই তো, এর উল্টো পাশে 1982, সাজ্জাদ খান। তার মানে অনেক আগে থেকেই মামা ছবি তুলতেন।
এগুলো সব ফিল্মে তোলা, এগুলো ডিজিটাল ক্যামেরার ছবি নয়। তার মানে মামা সেই সময় এই ডার্ক রুমে ছবি ওয়াশ করতেন। সেই সময় তো আধুনিক ল্যাব ছিল না, আর মামার এই ক্যামেরাটা আরো অনেক পরের কিনা।
আরো ছবি পেয়েছি, কিন্তু ছবির এই মেয়েটাকে কোথায় যেন দেখেছি আমি, কোথায় দেখেছি?
এগুলো ডিজিটাল ক্যামেরার ছবি, ওগুলোর মতো এত পুরনো নয়। এই মহিলা হয়তো কোনো সেলিব্রিটি হবে। কি স্টাইলিশ দেখেছিস, মামা তো নাম করা ফটোগ্রাফার ছিলেন শুনেছিলাম।
মৈনাক, দেয়ালের বড় ছবিটা দেখ, একই মহিলার। কিন্তু কিন্তু কোথায় দেখেছি আমি ওনাকে?
মামার এই ডার্ক রুমে এত এত ছবি, আর আমি কোনোদিন জানতেই পারিনি, অথচ এই বাড়িতেই আমি থাকি।
একটা কোনো রহস্য তো আছেই। মনে পড়েছে, আমি মহিলাকে প্রথম দিন আমার আয়নার ছায়ায় স্পষ্ট দেখেছি। মহিলা, তিনি সেই মহিলা যাকে আমি সবসময় ছায়ার মতো দূর থেকে দেখি।
কি বলছিস তুই?
আমি সত্যি বলছি, ওনাকেই আমি দেখি, যে দূর থেকে সারাক্ষণ আমার উপর নজর রাখে। ও মাই গড, এই ছবিতেও ওই ছায়ার মূর্তি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস?
না তো, আমি তো শুধু ছবিটাই দেখতে পাচ্ছি।
ভালো করে দেখ, দূরে ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, তার ছায়া ওই দেয়ালের ছবিটার গ্লাসের ফ্রেমে পড়ছে। ভালো করে দেখ না।
এই ঘরে কোথাও ওনাকে খুন করে লুকিয়ে রাখেনি তো কেউ, নাকি মামা কিছু করেছিল?
আর এতদিন পর সেই অতৃপ্ত আত্মা আমাদের ভয় দেখাচ্ছে, হতে পারে, কিন্তু আমাকেই কেন, আমি কি দোষ করেছি?
আজ রহস্য ভেদ করবই, তুই দেখিস।
দেয়ালে যে ছবিটা রয়েছে তাকে তিতলি বা মৈনার কেউ চিনতে পারিনি, তবে উনি কোনো সেলিব্রিটিও নন। কিন্তু তিতলি ওনাকে দেখেছে, আর ভদ্রমহিলার আরো অনেক ছবি মামার ডার্ক রুমে পাওয়া গেল, এবং সেই সঙ্গে পাওয়া গেল কিছু পুরনো চিঠি। যাতে এটা নিশ্চিত যে মেয়েটি মৈনাকে বড় মামা সাজ্জাদকে ভীষণ ভালোবাসত। চিঠিগুলোতে এমনটাই লেখা। তার মধ্যে একটা চিঠি পড়ে তিতলি আর মৈনার দুজনে স্তব্ধ হয়ে গেল। চিঠিটা ভদ্রমহিলা লিখেছিলেন তার মৃত্যুর আগে। চিঠিতে কোনো তারিখ নেই,
মনে হচ্ছে 15-20 বছর আগের হতো। চিঠিতে লেখা, গত রাতের ঘটনার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ আমার এই ক্ষমাটাই তোমার জন্য বড় শাস্তি হয়ে রইবে। কিন্তু এরপর আমি আর আমার এই মুখ তোমাকে দেখাবো না, আর কোনোদিন তুমি আমাকে দেখতে পাবে না ঠিকই, কিন্তু আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। মরে গিয়েও আমি তোমার ঘাড়ে বাসা বেঁধে বসে থাকব, ততদিন তোমার মুক্তি নেই যতদিন না তোমার মৃত্যু হচ্ছে। আমি জেনে বুঝে লজ্জায় অপমানে স্বইচ্ছায় আত্মহত্যা করছি, কিন্তু তাই বলে ভেবো না তোমাকে ভালোবাসা বন্ধ করে দেব। আমি তোমাকে এখনো এতটাই ভালোবাসি যতটা বাসতাম, তবে তোমার এই নোংরা ছেলের অংশটাকে শুধু ঘৃণা করি। সেই ঘৃণার আজ তোমার গায়ে লাগবে না, আমি অনেক দূরে গিয়েও তোমার কাছে থাকবো আজীবন, কারণ আমি তোমার মতো প্রতারক নই। তোমার ছবি চিঠি পড়ে পিছিয়ার মৈনাক এটা বুঝতে পারছে ভয়ঙ্কর কোনো নোংরা খেলা খেলেছিল সার্জেন্ট মেয়েটিকে নিয়ে। কিন্তু কি সেটা, তা তো লেখা নেই। মেয়েটির নাম কি সত্যি ছবি নাকি সার্জেন্ট এই নামেই ডাকত মেয়েটাকে, কে জানে। হঠাৎ একটা ছায়া মূর্তি যেন মৈনাকের পাশ ঘেঁষে চলে গেল, স্পষ্টে বুঝতে পেরেছে কারো চলে যাওয়ার অদৃশ্য শব্দ।
দেখলে ওনার আত্মা এই ঘরেই আছে, আমি ওনার অস্তিত্ব টের পাচ্ছি।
কি সে নোংরা খেলা, তা কিভাবে জানবো আমরা?
জানতে হবে, তা না হলে তোকে আমাকে এই ছবি স্বস্তি দেবে না।
এমন কি হতে পারে যে যে ক্যামেরাটা এই ভদ্রমহিলা এই যে ছবি তোর মামাকে দিয়েছিল, তা দিয়ে তোর মামা এমন কাজ করেছে যার জন্য মেয়েটার আত্মা এত বছর পরও ওই ক্যামেরার তোলা সমস্ত ছবি নষ্ট করে দিচ্ছে?
হতেই পারে, সেই সঙ্গে আমাদের সমস্ত ছবি নষ্ট করে দিচ্ছে যাতে আমরা ক্যামেরাটা ব্যবহার না করি। তার মানে নোংরা খেলাটার সাক্ষী হচ্ছে ওই ক্যামেরা।
এমন কোন কিছু নিশ্চয়ই এ ঘরে আছে যার জন্য এই ছবি মেয়েটির আত্মা এই ঘর তছনছ করে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে আজও।
আমরা ওই ক্যামেরাটা ব্যবহার করেছি বলে হয়তো মেয়েটির আত্মা আমাদের পিছু ছাড়ছে না।
আমাদেরকে ওই ক্যামেরায় তোলা ছবি সব নষ্ট করতে হচ্ছে না, মেয়েটি নিজে নষ্ট করছে, কারণ ক্যামেরাটাকে সে ঘৃণা করে।
তোর কথা ঠিক, চল তো খুঁজে দেখি কিছু পাওয়া যায় কিনা, হয়তো আমরাই আসল রহস্য খুঁজে বের করতে পারবো।
ছবি মেয়েটা অনেকগুলো চিঠি পড়ার পর শেষ চিঠিটা থেকে যে নোংরা খেলার কথা পড়েছিল তেসিয়ার মৈনা, তার কোনো চিহ্ন বা কি সে ভয়ঙ্কর নোংরা খেলা যার জন্য একটা মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিল, তার কিন্তু কোনো কুল কিনারা হলো না। ডার্করুমের সমস্ত জায়গা খুঁজে কিছুই পেল না দুজন। হঠাৎ কোনায় অদ্ভুত একটা বাক্স দেখতে পেল মৈনা, ঠিক বাক্স নয়, বাক্স প্যাটার্নের একটা প্যাকেট। এটা কি দেখি?
দাঁড়া, খুলি তো আগে। ও আচ্ছা, এটা মামার ক্যামেরার বাইরের প্যাকেটটা।
প্যাকেটটাও সুন্দর দেখি। আরে এইটা কি মৈনাক, দেখ প্যাকেটের ভিতরে একটা সিরকুট।
কি লেখা পড়তো?
আমার অনেক দিনের জমানো টাকায় তোমার জন্য কেনা এই উপহার, যত্ন করে রেখো ততদিন যতদিন তুমি যত্নে থাকবে। আমি জানি ক্যামেরাটা তোমার ভীষণ পছন্দ হবে, কারণ ক্যামেরা আর ছবি এই দুটো জিনিস তোমার কাছে ভীষণ প্রিয়।
তার মানে অত বছর আগে উনি এই ব্র্যান্ডের ক্যামেরাটা মামাকে উপহার দিয়েছিল নিজের জমানো সমস্ত টাকা দিয়ে। ভেবে দেখ, ক্যামেরাটা প্রথম দিককার ডিজিটাল, তার মানে অনেক দামি।
আর তার মানে আর তোর মামা ওনার সঙ্গে এমনটা করলেন যে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হলেন ছবি? দে প্যাকেটটা দে আমাকে, আমি ওই ক্যামেরা এই প্যাকেটে ভরে তোর মামাকে দেব আর জিজ্ঞেস করব কি রহস্য লুকিয়ে আছে এই ক্যামেরা আর ছবিতে।
আরে প্যাকেটের ফোমের ভেতরটা কেমন যেন আটকে আছে, কি এর ভেতরে? এটা তো একটা মেমোরি কার্ড, কি আছে এতে কে জানে।
এই প্যাকেটে কেন মেমোরি কার্ডটা, চল তো এক্ষুনি দেখি গিয়ে কি আছে এর মধ্যে।
মনে হচ্ছে কিছু নেই, দেখছিস না প্যাকেট পড়ে আছে।
তবু দেখতে হবে, চল।
মেমোরি কার্ডে কিছু অসংলগ্ন ছবি আর ভিডিও রেকর্ড পাওয়া গেল। রেকর্ডটা কোনো বড় সড় অনুষ্ঠানের হবে, অনেক লোকজন, তার মধ্যে ছবি মেয়েটিও রয়েছে। ভিডিও রেকর্ডটা দেখতে দেখতে তিথি আর ওখানে বসে থাকতে পারছিল না, কারণ তারা যে রেকর্ডিং করা ভিডিওটা দেখছে সেটা সাজ্জাদ নিজেই ভিডিও করেছে, কারণ পাশে সাজ্জাদের গলা মৈনাক বুঝতে পারছিল। ছবি মেয়েটিকে সাজ্জাদের দুই বন্ধু একটা রুমে নিয়ে এসে জোর করে রেপ করছে, আর সেই রেপের দৃশ্য সাজ্জাদ নিজেই বন্দি করছে সেই ক্যামেরায়, যে ক্যামেরাটা মেয়েটি সাজ্জাদকে ভালোবেসে উপহার দিয়েছিল। উফ, কি নোংরা কুচ্ছি বিচিত চিন্তা মানুষের, এতটা নিচে মানুষ নামতে পারে! বিশ্বাস হচ্ছিল না তিথি আর মৈনাকে, মানুষ তো পশু নয়, তবে কেনই নোংরা খেলা! কি ভয়ঙ্কর বর্বরতা, সহ্য করা যাচ্ছে না। ছবি মেয়েকে অধরে কাঁদছি আর দিশেরা দৃষ্টিতে অসহায়ের মতো সাজ্জাদকে ডাকছি, এভাবে করলো এই কাজ সাজ্জাদ? সঙ্গে সঙ্গে মেমোরি কার্ডটা ওরা দুজনে নষ্ট করে দিল, কিন্তু ক্যামেরাটা নষ্ট করতে পারলো না, কারণ ক্যামেরার মধ্যে জড়িয়ে আছে ছবির জীবনের সমস্ত ভালোবাসা। ওই দিনের পর থেকে তিথি আর ময়নাকের সঙ্গে আর কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটেনি। তিথি ময়নাকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল, ময়নাকও চেষ্টা করেনি যোগাযোগে, থাক না ওর অভিমান ওর কাছে, কিন্তু ময়নাক এখনো তিথিকে সত্যি প্রচন্ড ভালোবাসে। ময়নাক জানে, তিথিও জানে, ময়নাক আর কোনোদিন সাজ্জাদের ঘরে যায়নি, এমনকি সাজ্জাদ খানের সঙ্গে কথা পর্যন্ত বলেনি, তবে মাকে বলেনি পুরো সত্যিটা, কারণ মা ভীষণ কষ্ট পাবে, প্রচন্ড ঘৃণা করে ময়নাক এখন এই অসুস্থ সাজ্জাদ খানকে। যাত্রা বাড়ি চলে যাবে ভেবেছিল ময়নাক, কিন্তু তা আর হলো না, কারণ চেক আপের পর সিঙ্গাপুর থেকে সাজ্জাদের ঘাড়ে একটা অপারেশন করা হয়েছে ঠিকই, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। সাজ্জাদের ঘাড়ের অসহ্য যন্ত্রণাটা দিন দিনই বাড়ছে, বরং এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে সাজ্জাদ খান এখন শুধু ঘাড় নিচু করে বসে থাকে, দাঁড়াতেও পারে না, এমনকি বিছানায় শুয়ে থাকাও বন্ধ। একটা মানুষ সারাক্ষণ তীব্র যন্ত্রণা সহ ভারী একটা ঘাড় নিয়ে ঝুঁকে বসে আছে, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এখন নিয়ম করে ডাক্তার প্রতি মাসে বাসায় এসে সাজ্জাদকে দেখে যায়। দিনকে দিন সাজ্জাদের ওজন অস্বাভাবিকভাবে বাড়ছে, সেই সঙ্গে ঘাড়ের তীব্র ব্যথাটাও। তাকে দেখতে সাধারণ মানুষের মতো কিছু ওজন মেশিনে দাঁড়ালে মনে হয় দুজন একসঙ্গে দাঁড়িয়েছে। ওজন মেশিনে যে রিডিং হয় তা কোনো স্বাভাবিক মানুষের ওজন নয়, বরং ওই ওজন কোনো ভয়ঙ্কর দানবের। আজ সকালে একটা কার্ড এসেছে তিথির নামে।
কিসের কার্ড এটা? আমাকে কে কার্ড পাঠালো? ও আচ্ছা, আজ থেকে ময়নাকের ছবির প্রদর্শনী শুরু হচ্ছে, ভুলেই গিয়েছিলাম, যাবো নাকি একবার? কার ছবি দিয়ে প্রদর্শনী করছে ও? আমি তো আর ছবি তুলিনি, হবে হয়তো কারো ছবি। কার যখন পাঠিয়েছে যাব, গিয়ে দেখে আসতে তো কোনো ক্ষতি নেই।
দেখি গিয়ে দেখে চারুকলার জয়নুল গ্যালারিতে ময়নাকে যে ছবির প্রদর্শনী হচ্ছে তাতে সমস্ত ছবি ওর মেয়েটির, আর প্রদর্শনীর নাম লেন্স তুলি নয়, নাম বদলে দিয়েছে ময়নাক প্রদর্শনী, নাম ক্যামেরা ও ছবি। ময়নাকের মা শায়লার সঙ্গে দেখা হলো তিথির, উনি বললেন যেদিন থেকে তিথি ময়নাকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সেদিন থেকে ময়নাক আর কোনো দিন ছবি তোলেনি, এমনকি নতুন ক্যামেরা কিনে দেওয়ার পরও না, আরো দেড় বছর পরের কথা। তিথি আর ময়নাক বিয়ে করেছে, ময়নাকের কোনোদিন ক্যামেরা হাতে নেয়নি, তিথি এখন জিগাতলের ওই বাসাতেই থাকে। হঠাৎ একদিন কি মনে করে যেন সাজ্জাদের ঘরের সামনে দিয়ে তিথি হেঁটে যাচ্ছিল, চোখ পড়তে দেখতে পেল সাজ্জাদ বিছানা নিচু হয়ে ঝুঁকে বসে আছে। এখন সাজ্জাদের ঘরে নতুন করে গ্লাসের দরজা লাগানো হয়েছে যাতে বাইরে থেকেও ভেতরটা দেখা যায়। তিথি থমকে দাঁড়ালো, দরজার গ্লাসে দেখতে পাচ্ছে ছবি, অথচ ভদ্রমহিলা সাজ্জাদের ঘাড়ে চড়ে ঝুঁকে বসে আছে, দেখতে সমস্ত গা কাটা দিয়ে উঠল। কি
তার মানে সাজ্জাদের এই অস্বাভাবিক ওজনের কারণ? তবে এইটাই এই ছবি, যে ছবি মৃত্যুর পরও সাজ্জাদের ঘাড়ে চেপে ধরে বসে আছে, কি বলবে পিছিয়েকে? সাজ্জাদের প্রতি অগাধ ভালোবাসার ক্ষমা, তাকে ভালোবেসে ওই রাতের নোংরা খেলা ভয়ঙ্কর শাস্তি, যে শাস্তি বয়ে বেড়াবে সাজ্জাদ আর মৃত্যু। মৃত্যু ছাড়া এই ভালোবাসা বা শাস্তি থেকে মুক্তি নেই সাজ্জাদের শরীর অথবা মনের। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশা। আজকের কুয়াশার গল্পের নাম ছিল ডার্ক রুম। লিখেছেন মাকসুদা রহমান মেঘনা। নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখ সাবিত শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের কুয়াশার নাটকে তাদের নামগুলো বলছি। টিকলির চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, মৈনাকের চরিত্রে আপেল, শায়লার চরিত্রে অভিনয় করেছেন মেঘনা, সৈকতদার চরিত্রে মঞ্জু। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহের কুয়াশায় আবার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি আজকে। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
Eighty-nine point one point two.